This track was downloaded from FusionBD.com.
KBC Radio, FM 89.2.
Power Money, bye.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়,
ডরের 29তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এলোবান এবং অন দ্য স্পটে সুমন ও রেহান। আজকে ডরের অতিথি তিনজন, রনি, নজরুল এবং ফাইজুল। ডর ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গার হাইওয়েতে এবং কেন সেখানে কিভাবে যাওয়া পুরো স্টোরিটাই আমরা শুনবো অন দ্য স্পট থেকে সুমন ও রেহানের কাছ থেকে। ডর নিয়ে নতুন করে বলার কিছু নেই। 29টি পর্ব যারা নিয়মিত শুনেছেন তারা জানেন বাংলাদেশের একমাত্র রেডিওর ভৌতিক অনুষ্ঠান যেটা অন দ্য স্পট বেসিস পুরো সপ্তাহব্যাপী আমরা অন দ্য স্পটে এই অনুষ্ঠানগুলো রেকর্ড করি এবং আপনাদের জন্য পরিবেশিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমরা শুরু করতে চাই আমাদের ডর এবং অনুষ্ঠানের শুরুতেই সুমন ও রেহানের কাছ থেকে আমরা সেই জায়গাটাতে যাওয়ার কিছু বিশেষ অংশ এবং তারপর ধীরে ধীরে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব ডর শোনার রেসিপিটা কি এবং ডর শোনাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন এবিসির ফ্যান পেজে। ডরের কিছুটা নির্যাস আপনি সেখানে পাবেন, যে সব ছবি দেওয়া হবে সেসব ছবি দেখে। চলুন আমরা শুরু করি ডর।
আজকে আবার যাব কোথায়? আলম ভাইয়ের কাছে না?
আলম ভাইয়ের কাছে যা, যেই ভাইয়ের কাছে যা, তবে আজকে এই প্রথমবারের মতো জার্নির শুরুতে হ্যাঁ আমার খিদা লাগে। কেন বলতো? গত পর্বে যে বন্ধু আসছিল একজন, ওনার কাছ থেকে এই সন্ধানটা পাইছি। বাসে আমরা চুয়াডাঙ্গা চলে যাবো, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাবো, ঠিক আছে? ওই বাসই আলমডাঙ্গা আর কি যায়,
তাহলে আমরা ডিরেক্ট আলমডাঙ্গা যে বাসে যাই ওই বাসই উঠবো।
ঢাকা থেকে বাসে করে আমরা পৌঁছে যাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।
জার্নিটা ছিল প্রায় 4-5 ঘন্টার। আলমডাঙ্গায় নেমে এবার আমাদেরকে আগাতে নয় পেছাতে হবে।
বারবার কিন্তু ড্রাইভারকে বললাম যে এখানে নামাই দিলে কিন্তু এতক্ষণ হাইটা পেছনে যাইতে হয়।
আমি ঢাকা শহরের মধ্যে হইলে তুই
আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে এইখানে আমরা চাইলেও
আমাদের ডর টিমের সাথে জার্নি করা উচিত ছিল।
তো এখন তাহলে এবার মনে হয় হাঁটা ছাড়া কোন উপায় নেই।
উপায় নেই আমার মনে হয়, হাইওয়েতে
যে হাইওয়েটা ফেলে আসছে এখান থেকে তো হাইওয়ে ধরে হাঁটতে হবে। আমরা এই রাস্তা ধরে হাঁটা শুরু করি।
এই যে টর্চ, টর্চ আছে, কোনো সমস্যা নেই।
এবার হাঁটি।
বি কনফিডেন্ট,
বি কনফিডেন্ট। কি টাকা আশপাশ,
আই ফিল
ভাই কিছু দেখা যাচ্ছে না। এই যাচ্ছি আমরা,
লোক আমি জানি না, তুই কইছো তো দিকে যেতে, আমি তোর উপর অনেক
সিরিয়াসলি দেখ, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে কিন্তু সিরিয়াসলি আমার তারপরেও ভয় লাগছে। এই যে আমরা যে কালিঙ্গা গেলাম, কালিঙ্গাতেও কিন্তু এত ভয় আমি পাই না, এত জঙ্গলের রাস্তা ছিল, পাহাড় প্লেস
এত বেশি নীরব যে গাড়িগুলো, এবং বোঝাই যায় যে গাড়িগুলো এখান থেকে যথেষ্ট বেশি স্পিডে যাচ্ছে কারণ কেউ চাচ্ছে না এখানে কেউ
গাড়ি স্পিডে গেছে। তুই এভাবে আস্তে আসলে হবে কি করে?
হ্যাঁ, আমাদের পৌঁছে কতক্ষণ লাগতে পারে? এনি আইডিয়া?
বেশি সময় লাগবে না, এই 10-15 মিনিট।
তাহলে চল, লেটস মুভ।
এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য আলমডাঙ্গার বন্ডবিলের গেটে।
বন্ডবিলের গেট, যার পাশেই রয়েছে একটি গোরস্থান এবং আশেপাশে জীবিত মানুষ বলতে আসলেই খুব কম। ওকে বন্ধু, আবারও ডর, আবারও কাহিনী, আবারও কেউ না কেউ, আবারও কোথাও না কোথাও, তাই না?
ঠিকই বলছিস, কারণ হচ্ছে তো প্রতিদিন নতুন নতুন কেউ থাকে।
প্রতিদিন না,
মানে যখন যাই আর কি,
যখন যাই,
এবং নতুন নতুন ঘটনা থাকে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আমাদের। আজকে কে দিবে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু সমৃদ্ধ করবে? কে?
মুন্সি সাহেবের কাছ থেকে আমরা নিব না কিছু, মুন্সিগঞ্জের যে আমাদের সাথে আছে একজন, উনি নিজস্ব একটা ফাস্ট ফুডের দোকান আছে, ওটা দিয়ে উনি চলাফেরা করেন এবং ওটা দেখাশোনা করেই উনি অভ্যস্ত। তো তার কাছ থেকে তার কিছু এক্সপিরিয়েন্স শুনবো। তার নাম হচ্ছে আহমেদ রনি, রাইট?
জি।
কেমন আছেন রনি ভাই?
আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
এই তো আমরা ভালো আছি, আমরা দুজনেই ভালো আছি। কেমন লাগছে ডট টিমের সাথে?
ভালো লাগছে।
ওকে ফাইন, আমাদেরও একটা ভালো লাগা আছে, কারণ আমরা ডট টিমের কাছে আপনার কিছু কিছু ঘটনা একটু একটু শুনেছিলাম,
তাই না?
শুনিস নাই?
আমি খেয়াল করে
ভুলে গেছে। সেই ঘটনাটা হচ্ছে ওই যে ওনার একটা ঘটনা আছে যে
ওই যে ভাতিজা,
রাইট?
আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওইটাই হচ্ছে
ওনার স্টোরি, না
ওনার স্টোরি। তো আমরা দুজনেই মোটামুটি এক্সাইটেড আপনার ওই ঘটনা শোনার জন্য। তো আমরা শুরু থেকে শুরু করি। কোন ঘটনাটা সবার প্রথমে বলতে চান?
সর্বপ্রথম আমার ভাতিজির ঘটনাটা এক বলতে চাই।
ওকে ফাইন, তাহলে এটা আমরা একটু শুরু থেকে শুনি যে কিভাবে এই ঘটনাটা শুরু হলো এবং ফাইনালি যে কি হলো।
আমার ভাতিজির যখন 6 মাস, তখন তার কি যেন একটা অসুখ হয়েছে, যে কোনো খাওয়া দাওয়া করতেছে না, খাওয়া দাওয়া করালো জোর করে কিন্তু ভূমিকা সব ফালাই দেয়, সে দিন দিন শুকিয়ে দিতে ছিল।
রনি ভাই, একটু আগে জিজ্ঞেস করে নিই শ্রোতা বন্ধুদের ভালোর জন্য, সেটা হচ্ছে ঘটনাটা কবে ঘটেছিল এবং কোথায়?
ঘটনাটা ঘটেছিল 3-4 মাস আগেই আমার বাদিজির নানির বাড়িতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কোথায় আমরা কি জানতে পারি?
সেটা আমাদের মুন্সিগঞ্জ সদরই।
ঠিক আছে, তাহলে এবার আমরা শুনি। 6 মাস বয়স যখন, তখন হঠাৎ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কোনো এক অজানা রোগের কারণে।
অজানা রোগের কারণে, তারপর তাকে জোর করে খাওয়ানোর পরও কিন্তু সে ভূমিকা ভাড়া দেয়, তার দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।
এর মাঝে কি আপনারা ডাক্তার দেখেন?
ডাক্তার দেখেছি, কবিদের দেখে অনেক কিছু দেখেছি, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তারপর একদিন হঠাৎ করে আছে, সব দিনের চেয়ে একটু সুস্থ ছিল, তারপর সন্ধ্যাবেলা সে আগের মতো হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তখন তাকে আমরা আমাদের স্থানীয় সদর হাসপাতাল ছিল, সেই সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সে সদর হাসপাতাল নেওয়ার পথেই মারা যায়। এলাকার যারা কবর করে তাদেরকে খোঁজা হচ্ছিল, তারা কই যে কবর খুঁজতে খুঁজব, তখন কোন লোক পাচ্ছিল না, কারণ সব লোকেরা তাদের জামাত চলে গেছে। একটা লোক পাইছে যে কবর করার জন্য, তার পক্ষে তো একা আর কবর করা সম্ভব না, আমাকে সাথে দিচ্ছে কবর করার জন্য। আর বাচ্চা মানুষের কবর করার জন্য দুজনে বেশি দরকার হয় না। তারপর আমরা দুজন যাই, সবকিছু নিই, কবর করার জন্য লাইট ফিটিং করি। করার পর আমরা
কয়টা বাজে যখন আপনারা কবর করা শুরু করে?
তখন মিনিমাম 9:30 হইব। শনিজা মারা গেছে, আত্মীয়স্বজন আস্তে আস্তে 9:30 গেছে।
আর থাকে না কবর, যে আশেপাশে অনেক বাড়ি ঘর থাকে, মানে লোকালয় খুব কাছে থাকে, অনেক কবর থাকে, আবার লোকালয় থেকে অনেকটা দূরে থাকে।
জি, লোকালয় থেকে একটু দূরে ছিল, কিন্তু একটু কবরস্থানের পাশে মসজিদ ছিল, মসজিদের পাশেই কবরস্থানটা।
এমনিতে আশেপাশে আর তেমন কোনো
বাড়ি ঘর নেই? জি না, কবরস্থানের পিছনে আবার নদী,
নদী
আপনার নদী।
ঠিক আছে, এরপর শুনুন।
তারপর আমরা যখন কবর খুঁজতে যাই, কবর খোঁড়া, কবর খোঁড়া শেষ পায় ওই লোকটা, যে লোকটা আমার সাথে কবর খুঁজছিল, সে লোকটা বললো তুই দাঁড়া, আমি দেখি, দেখে আসি যে তোর বাদিজিকে নিয়ে আসিনি জানাজা দেওয়ার জন্য। কিন্তু ঠিক আছে, আপনি যান। তো সে গেল। তো আমি ভাবলাম যে আমি জায়গাটারে কি করবো, আমি কবরটা সমান করি, যে জায়গায় উঁচু নিচে আসি। তো আমি সমান করতেছি, তখন আমার চোখ যায় কবরস্থানের বাইরে যেই বাজারটা ছিল, দেখি কি একটা সাদা পুরো শরীর কাপড় দা ঢাকা, সে তো অন্যদিকে মুখ করা ছিল। আমি তাকে দুইবার ডাকার পরে যখন সে সাড়া দিচ্ছে না, তখন আমি তার গায়ে হাত রাখি। গায়ে হাত রাখার পর সে আমার দিকে অদ্ভুত ভাবে তাকায়,
তখন সে আপনার দিকে ঘুরে তাকায়,
ঘুরে তাকায়, তার চোখ গুলো জল জল করে, মানে আগুনের গোলার মতো জ্বলতেছে। তার নাক ছিল না, তার নাক দিয়ে রক্ত পড়তেছিল, নিজের ঠোঁটটা ছিল না,
নাক ছিল না, কিন্তু
নাক ছিল না,
রক্ত পড়ছিল, বুঝলাম,
নাক ছিল না, নাকের বিরাট ফুটি গুলো দেখা যাচ্ছিল,
সেখান থেকে রক্ত পড়ছে,
রক্ত পড়তেছে। আর তার নিজের ঠোঁটটা এক গিব্বার মতন ঝুলেছিল, সে তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। দেখে আমি চিৎকার করে আমি ওখান থেকে দৌড়ে পালাই। দৌড়ার পর কবরের দুই পাশে যে খুঁটি ছিল সেই খুঁটি সাথে আমি হুচুট খেয়ে বেড়ে দিই। তখন আরেকটা চিৎকার দিই, চিৎকার দিয়ে আমি সেন্স মিস হয়ে দিই।
তখন তো ওই কবরস্থানে আর কেউ ছিল না,
কবরস্থানে আর কেউ ছিল না। তারপর দিন আমার সেন্স ফিরে দেখি যে আমার চারপাশের লোকজন জড়ো হওয়া। তখন বললাম যে আমি এখানে কেন। আমার সাথে যেই লোকটা কবর করছিল সেই লোকটা বলতেছে তোমার, যখন চিৎকার শুনলাম, চিৎকার শুনে আমি তখন ঘুরে যাই কবরস্থানে। কবরস্থানে গিয়ে দেখি তুমি কবরের উপর সেন্সলেস অবস্থা বলে আসলো। আমার রাতে কি হয়েছে আমি সবাইকে কিছু বলিনি। তো সবাই যাওয়ার পর আমার আম্মুকে সব ঘটনা খুলে বলি। তখন আমার আম্মু মসজিদের হুজুর থেকে পানি পায়নি আমাকে খাওয়ায়, আমার কোনো আর কিছু হয়নি। এই ছিল ঘটনা।
আমি অবশ্যই একটু অবাকই হলাম যে কবরস্থানের আশেপাশে এমনিতেই কোন এক অজানা কারণেই মানুষ কিন্তু একটু ভীত অবস্থাতেই থাকে, তাই না?
এটা আসলে সম্পূর্ণ একটা মানসিক একটা,
জানার পরেও সাদা পোশাকে ঢেকে রাখা একটা শরীরকে উনি নিজে হাত দিয়ে ডাকতে গেছেন, দ্যাট ইজ অনেক বেশি কাজ করে ভয়, যে আমি ভয় পাবো কিন্তু কেন জানো এগিয়ে যাই আমরা সেই দিকগুলোতে, তাই না? আচ্ছা যাই হোক, এটা তো শুনলাম আপনার ভাতিজির স্টোরি। তবে একটা ব্যাপার কি ভাইয়া, আপনি যখন বলছেন আমাদেরকে আপনার গল্পগুলো, তখন আসলে আপনার কণ্ঠে আমরা কোনো ভয় খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন খুব সাধারণ একটা ঘটনা আপনার কাছ থেকে শুনছি। এটাকে আমরা কি ধরে নেব যে আহমেদ রনি খুব সাহসী, নাকি আহমেদ রনি এখন আর ওই ঘটনাগুলো?
আমার মনে হয় যে উত্তর একটা হতে পারে, আহমেদ রনি খুব নার্ভাস।
আমি এই ঘটনা ঘটার আগে একটু ভীতু ছিলাম, বেশি সাহস ছিল না আমার। এই ঘটনা ঘটার পর তারপর আমার একটু ভয় কেটে গেছে।
আচ্ছা আচ্ছা, এরপরে কি আপনার সাথে আর কোনো ঘটনা ঘটে?
এরপরে আমার সাথে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে হাসপাতালে। আমার দাদা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায় বুড়া, তখন তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের সব আত্মীয় স্বজন আসে ও সবাই দেখা চলে যায়। সেই হাসপাতালে শুধু ছিলাম আমি আর আমার আম্মু দাদাকে দেখাশোনা করার জন্য। আমি হাসপাতালে বেডে বসে আমার দাদার পাশে বসে ফেসবুক চালাইতেছিলাম, ফেসবুক। তখন রাত 11:12 বাজে, আমার খেয়াল নাই যে রাত 11:12 বাজছে। আমার আম্মু পাশে একটা বেড খালি ছিল, সেই বেডে শুয়ে বসে
এবং উনি ঘুমিয়ে গেছেন।
তখন ফেসবুক থেকে আমি লগার দিয়ে বের হই, বেরোর পর দেখলাম গরম লাগতেছে। আমি কিন্তু বারান্দা দিয়ে একটু হাঁটি উঠি, ঠান্ডা লাগবে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, তখন খেয়াল করলাম যে আমার পাশে আর একটা কিরে আমি দাঁড়িয়ে আছি। আমি কিন্তু এটা খেয়াল করিনি, আমি তো অন্য মনোযোগ ছিলাম। কিছুক্ষণ পর আমার সাইডে কেউ দাঁড়িয়ে আছে অনুভব করলাম, তখন আমি তাকিয়ে দেখি সত্যি আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে।
মানে আপনি তার ঠিক মুহূর্ত পর্যন্ত বসে নিয়েছেন?
জি। তখন চারদিকে তাকালাম, তার বয়স 15-16 বছর।
সে কি নারী না পুরুষ?
পুরুষ।
আচ্ছা,
সে দাঁড়িয়ে আছে। সে বললো, ভাই আপনি এখানে কি করছেন?
আপনাকে
আমাকে জিজ্ঞাসা করতে আসেন। তখন আমি বললাম যে ভাই এখানে আমার দাদা ভর্তি আছে, তো জন্য আমি আসছি। আমি আমার নাম জিজ্ঞাসা করলাম, আমি বললাম আমার নাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কে? ছেলেটির নাম ইমরান ছিল। তখন সে আমাকে বললো,
আপনি আর ওই ছেলেটি যখন কথোপকথনে ছিলেন তখন হাসপাতালের বারান্দা বলতে তো করিডোর, একটার পর একটা অনেকগুলো রুম থাকে, এক একটা কেবিনের জায়গা থাকে।
জি।
তো আপনারা যেই করিডোরে বা বারান্দায় দাঁড়িয়ে ছিলেন সেখানে আর কে কে ছিল?
ছেলেটি আমাকে বললো যে ভাই আমার একটা উপকার করবেন। আমি, কি উপকার? আপনি কি মোবাইল চালান? বললাম হ্যাঁ আমি চালাই। আমি, কি উপকার? ভাই আমার বাড়িতে একটা ফোন দেন। আমি বললাম কেন? আমি যে হাসপাতাল আছি ওই কথা আমি বাড়ি কেউ জানেন। আচ্ছা, তা নাম্বার বলেন। তখন সেই ছেলেটা আমাকে নাম্বারটা বললো। নাম্বারটা বলার পর আমি কল দিলাম। কল দেওয়ার পর রিং বাজছে কিন্তু ফোন কেউ তুলতেছে না। দু তিনবার ট্রাই করার পর মনে করলাম হয়তো এত রাত্রেবেলা 12-1 বাজে,
হয়তো
শুয়ে বসতে কেউ ধরে না। আমি ছেলেটিকে বললাম, আচ্ছা ভাই আমি কালকে কল দিব না। আচ্ছা ঠিক আছে ভাই। তবে এই মুহূর্তে আমার একটা ফোন আসে।
আচ্ছা,
সে ফোনটা ছিল আমার কাকার। কাকা ফোন দিয়ে বলতেছে তোর দাদার অবস্থা কেমন? বললাম যে এখন মোটামুটি ভালো। তারপর তোর দাদাকে দেখে রাখিস। কথোপকথনের পর তো আমি ফোনটা কাটলাম, কাটার পর দেখি ছেলেটা নাই।
আচ্ছা, আপনি ফোনে কথা বলা শেষ করে পাশে তাকিয়ে দেখছেন সে নেই?
সে নেই। আমি তো ফোন আসার পর আমি কথা ঢেনেছিলাম।
তা তো অবশ্যই। আচ্ছা, তারপর
ছেলেটি নাই। তারপর ছেলেটি গেলে আমি তো একটু হলো টের পাবো,
চলে যাওয়ার একটা শব্দ অনুভূতিতে থাকি। বাট আপনি কিছু টের পাননি, মনে হয়েছে যে পরক্ষণেই সে নেই।
সে নেই, তা আমি তো সেটা এই ব্যাপারটা তো জটিল ভাবে নিই। আমি মনে হয়তো চলে যেতে পারি, আমি খেয়াল করিনি। তারপর রুমে গিয়া কেবিনে গিয়া শুয়ে পড়ি। যখন আমি সকালে উঠি তখন ডাক্তার আসে আমার দাদাকে দেখার জন্য। তখন একটা প্রেসক্রিপশন লিখে নিলাম, বললো যে নিচের থেকে ওষুধ নিয়ে আসো। ওষুধ আনতে গেলাম নিচে, পানির হাসপাতালের নিচে দেখি একটা লাশ আসছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে অনেক ভয়ঙ্কর ভাবে। তখন লাশটাকে রাজকেলা ঘরে নিয়ে গেল। তারপর ওই হাসপাতালে যে মর্গের যে একটা সিকিউরিটি ছিল মানে দেখাশোনা করার জন্য, সেই সিকিউরিটি সেটা আবার আমার এই হাসপাতালে গিয়ে একটু ভালো ছিল, সম্পর্ক ভালো হয়েছিল। তার সাথে দেখা হইলো, বললাম তো কাকা কই যান, সে বললো যে আমি তো মর্গে যেতেছি, দেখবা চলেন দেখি। তখন টাকা দেখে আমার ওষুধের কথা মনে নেই। তখন আমি তার সাথে গেলাম মর্গে।
আপনার কি মর্গে যাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট ছিল?
ইন্টারেস্ট ছিল, আমি এর আগে কখনো মর্গে যাইনি। তারপর তার সাথে গেলাম, যাওয়ার পর তার সাথে কথা ভবন চলতেছে আমার। বললাম যে কাকা আপনি কি ভয় পান না যে মর্গে থাকেন? বললো বাবা এই থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি ভয় পাই নি সব জিনিসে। তখন কথা বলার সময় দেখলাম আমাদের পাশ দিয়ে একটা বাতাস, শীত একটা বাতাস বয়ে গেল, একটা লাশের মুখ খুলে গেছে, লাশ দিয়ে ঢাকা ছিল কাপড় দিয়া, কাপড় সরে গেছে মুখ থেকে
ওই বাতাসটার কারণে।
বাতাসটার কারণে কথার মাঝে খেয়াল করছি যে বাতাসটা তার মুখ খুলে গেছে। আমি তাকে বললাম কাকা লাশের তো মুখ খুলে গেছে, আপনি ঢেকে দিয়েছেন মুখটা। বললো তুমি যাও, কেন ভয় পাও? আমাকে বলতে কাকা, আমি না আমি ভয় পাই না। আচ্ছা ঠিক আছে আমি যেয়ে আসি। তখন আমি গেলাম লাস্টের মুখ রাখতে, যখন লাস্টের সামনে যাই গিয়ে দেখি সেই ছেলেটা, যে ছেলেটা আমার সাথে রাত্রে কথা বলছে।
কালকে রাত্রে যে ছেলেটা থেকে দেখেছেন সেই ছেলেটার লাশ?
সেই ছেলেটার লাশ। আমি দেখি নবাক হয়ে যাই, আমি বললাম যে কাকা এই ছেলেটা, এই ছেলেটা তো অ্যাক্সিডেন্ট করছে গতকাল সন্ধ্যায়, মারা গেছে।
আমি জাস্ট চিন্তা করছিলাম যে আমি জাস্ট মনোযোগ দিয়ে শুনছিলাম, মানে গত পর্বে একটা আমরা মর্গের একটা গেস্ট পেয়েছিলাম যে মর্গতে যার খুব বেশি আগ্রহ ছিল, এবং এইখানে আমি দেখলাম যে মর্গের প্রতি আগ্রহ দেখিয়ে যে এই ধরনের জিনিস দেখতে পাইছে।
ম্যাম উনি তো মর্গে যাওয়ার আগে একচুয়ালি জিনিসটা দেখে ফেলেছে, মর্গে যাওয়ার পরে বুঝতে পেরেছে যে কি দেখেছে। আচ্ছা আমার প্রথমেই একটা প্রশ্ন মাথায় চলে এসেছে, সেটা পরে করবো, তারপরে আপনি কি করলেন আপনি বলুন।
তখন আমি সেটা অটো চালাতো, অটো অ্যাক্সিডেন্ট করতে মারা গেছে। আমি বললাম যে কাকা কি বলেন ছেলেটার সাথে, আমি কালকে রাত্রে কথা বলছি। সে বললো কি বলো তুমি?
ছেলেটাই তো আপনাকে বলেছিল যে ফোন দেওয়ার জন্য
ফোন দেওয়ার জন্য। জি তখন কাকা বিশ্বাস করতে চাইল না, হয়তো তোমার মনের ভুল, সে বিশ্বাস করলো।
লাশটা কি তখন ওই যে বেওয়ারিশ হিসেবেই পড়েছিল?
বেওয়ারিশ হিসেবেই পড়েছিল।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, দরে মাত্র 3 মিনিটের বিরতি, একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব দরের রেসিপিটা কি। কারণ আমরা বিশ্বাস করি দর শুনতে হলে, দরের আসল মজা পেতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা দর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই জানিয়ে দিচ্ছি, ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। দর ABC রেডিও FM 89.2 ABC রেডিও FM 89.2 গরম বাড়ছে ধীরে ধীরে, অনেকেই এই সময়টাতে ঘরে থাকেন না, বাইরে থাকেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে। দেখা যায় মাঝরাত পর্যন্ত উঠোনে কিংবা খোলা কোনো জায়গায় বন্ধুসহ আড্ডা দিচ্ছেন অথবা ঘুমোচ্ছেন। এইরকম পরিবেশে আপনার কানে যদি ডর অনুষ্ঠানটি থেকে থাকে তাহলে অদ্ভুত এক অনুভূতির মধ্য দিয়ে আপনি যাবেন। রাতের অন্ধকার ডরের জন্যে সবচাইতে অনুভূত সময়। প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরেছি ডরে, আমরা তাদের কাছে আবারও ফিরে যেতে চাই। একটু পরে আপনাকে মনে করিয়ে দেব ডর মানে যে ভয়, সেই ভয় পাওয়ার বিশেষ রেসিপি। আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে। ডর
তার স্বামী কল দিলাম গতকাল নাম্বারটায়। কল দেওয়ার পর আমি বললাম যে হ্যালো সালামালাইকুম, যে ইমরানের বাড়ির বাসার থেকে বলতেছেন? বললো জি ইমরান, আমি বলতেছি। বললাম এমন আপনি ছেলে তো হাসপাতালে ভর্তি? আমি বললাম নাই যে তার ছেলে মারা গেছে। তারপর সে কান্নাকাটি করে দিল যে আমার ছেলে কি হয়েছে, আমার ছেলে হাসপাতালে ভর্তি কেন, কোন হাসপাতাল? আমি বললাম যে হাসপাতাল আপনি আসেন, আমি দেখা যান আমার ছেলে।
ও মাই গড,
আমি সুমন তো সেটা তুই বুঝতে পারছো, দিস স্টোরি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম এভরি সিঙ্গেল স্টোরি উই হ্যাভ এভার হার্ড, মানে জলজ্যান্ত প্রমাণ।
এরপরে আমি একটু শোনার জন্য খুব আগ্রহ আছি, মানে এরপরে কি ওনারা আসছে ওখান থেকে? আপনি ছিলেন তখন?
আমি ছিলাম,
মানে যখন ইমরানের মা আসছে তখন আপনি হাসপাতালে ছিলেন?
জি জি।
কোন লজিক দিয়ে এটাকে আমি
ইমরানের কাছ থেকেই তার মায়ের নাম্বার নিয়েছে, যে ইমরান মারা গেছে তাকে নাম্বার দেওয়ার দুই তিন ঘন্টা আগে। যদি ইমরানের ব্যাপারটা যদি তার মানসিক চিন্তা হয়ে থাকে, নাম্বারটা কিভাবে ঠিক হয়?
রাইট, সেটাই আমি বলছি।
নামটা কিভাবে সে জানে?
নামটা কিভাবে জানে? এবং তার মা আসছে এবং ঘটনা সত্য। মানে আমি এইখানে একটা জিনিস বলতে চাই, মানে বাড়িতে লাস্টাই কিন্তু খবর পাঠিয়েছে।
এক্স্যাক্টলি, আমি বুঝতেছি না আপনাকে কি বলবো। সেই নাম্বারটা আপনার কাছে এখন আছে?
এখন নাই, তিন বছর আগে ঘটনা, সিম চেঞ্জ করছি, মোবাইল চেঞ্জ করছি।
সেই ইমরান, ইমরানের মায়ের সাথে আপনার আর কোনো
কানেকশন? ইমরানের লাশটা,
আপনার কানেকশন নেই।
ইমরানের লাশটা কতদিন ছিল মর্গে পড়ে?
ওই যে বললাম একদিন ছিল, গতকাল। জি
আচ্ছা,
যেদিন মারা গেছে সেদিনই আমাকে নাম্বারটা দিয়েছে, রাত্রে
আপনার
সাথে ইমরানের যখন কথা হয়, খুব সম্ভবত লাশটা তখনও মর্গে আসেনি,
সে সময় মর্গে ছিল।
তখন কি অলরেডি মর্গে ছিল?
মর্গে ছিল লাশটা। যেদিন সন্ধ্যায় ইমরানের লাশ মর্গে এসছে সেদিন রাতে আপনার জীবিত ইমরানের সঙ্গে কথা হয়েছে?
কথা হয়েছে
জীবিত ইমরান না, এখানে আমরা বলতে বাধ্য যে মৃত ইমরানের সাথেই তার কথা হয়েছে।
না, সেটা আমরা মানে বোঝাতে চেয়েছিলাম যে যখন কথা হচ্ছে সে ইমরান জীবিত।
ওয়েল, কারো কাছে যদি থাকে এমন কোন চিন্তা আমাদের শ্রোতা বন্ধুদের মাঝখানে, যে এটাকে আপনারা ভুল প্রমাণ করতে পারবেন, যে সে নাম্বারটা কিভাবে পেলো, লাশটির নাম সে কিভাবে জানলো, কিভাবে তার কল অনুযায়ী ইমরানের মা সেখানে উপস্থিত হলো, আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। দিস ইজ দ্য মোস্ট প্রুভেন গোস্ট স্টোরি আই হ্যাভ হার্ড।
এটা এটা আমি অনেকক্ষণ যাবত চুপচাপ করে চিন্তা করছিলাম যে কোন একটা লজিক বের করা যায় কিনা। এবং সবচেয়ে মানে ভালো হতো হয়তো বা যদি ইমরানের মার ফোন নাম্বার যদি আমরা জোগাড় করে আমাদের পার্টিতে দিতে পারতেন কোনো ভাবে।
না, আমার কাছে ফোন নাম্বার বর্তমান নাই।
অবশ্য রেহান, তুই যদি নিজেকে, আমরা যদি কেউ এখানে থাকতাম, হয়তো বা তিন বছর পর্যন্ত ওই নাম্বারটা আমাদের কাছেও এক্সিস্ট করতো না।
হয়তো বা, হয়তো বা,
কি বলবো, মানে দুর্দান্ত আরেকটা ঘটনা।
একদিক থেকে আমাদের অনেক গুড লাক যে আপনার কাছ থেকে এই গল্পটা আমরা শুনতে পাচ্ছি, আরেকদিক থেকে আমাদের প্রচন্ড ব্যাড লাক যে সেই ফোন নাম্বারটা আমরা পেলাম না। মানে আমি কথা বলতে চাইতাম এমন একজন মায়ের সাথে যার ছেলে মৃত্যুর পরে খবর দিয়ে গেছে। কখনো হয়েছে রনি ভাই?
জি, আমার তো হয়নি, তো আমার বাবির সাথে একটা ঘটনা। আমার বাবি তখন নতুন নতুন বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, চার পাঁচ বছর।
এটাও কি সেই মুন্সিগঞ্জ এলাকাতে?
মুন্সিগঞ্জ এলাকাতে।
আচ্ছা, তাহলে আমরা একটু শুনি তো ভাবির সাথে কি ঘটে।
আমার বাবির নতুন নতুন বিয়ে হয়েছে, এক দেড় মাস হয়েছে। আমার ভাই প্রতিদিন রাত্র বেড়া বাসায় ফিরত, রাত বারোটা একটা বাজে, কখনো বা দুটা বাজে আসতো। বাবি যে ঘর থাকতো সেটা ছিল চিনের ঘর।
আচ্ছা,
সে দরজা কবার আলগা করে রাখা ছিল যাতে বাইরে ডাক্কা দিলে খুঁজে দেয়,
মানে তাকে যেন গভীর রাতে উঠতে না হয়,
উঠতে না হয়, যাতে সে যাতে ডাক্কা দিয়ে খুললে যখন শুয়ে পড়তে পারে। তখন একটা বারোটা বাজে আনুমানিক, বাবু শুয়ে আছে, একটা দরজার আওয়াজ শুনলো, দরজার বাইরেটা খুলে দিয়ে আওয়াজটা, সে আওয়াজটা শুনে তার ঘুম ভেঙে গেল। সে দেখলো কেউ হয়তো একটা রুমে ঢুকছে। আমার বাবু মনে করছে যে আমার ভাই ঢোকার পর তখন সে লাইট জ্বালিয়ে দেখছে না অন্ধকারের মধ্যে। আমার বাবু বলতেছে লাইট জ্বালান না কেন, সেটু রাগানি একটু বাবু বলতেছে যে লাইট জ্বালান না কেন, তবুও কোনো সারা শব্দ নেই। আমার বাবু নিজেই লাইট জ্বালানোর জন্য ওঠে, যখন লাইট জ্বালায় তারপর বাবি দেখে কেউ নাই লাইট জ্বালানোর পর, তখনও মনে করছে বাবি আসবে, হয়তো দরজা লাগে, হয়তো আমার সাথে মজা করতেছে, লুকা ঢুকে আসে। সোফা ছিল, সোফার চারপাশ খোঁজে, পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে করছে, নাই করে নাই। বাবি একটু ভয় পায় যে আমি তো দেখলাম ঘরে ঢুকতে, বেশিটা ভয় পায় না, অল্পই ভয় পায়, ওটা আর অত মাথায় নেয় না। তারপর লাইট বন্ধ করে সে আগের মতো শুয়ে পড়ে। উনি ডান দিকটায় ঠেয়ে শুয়েছিল, তার পিছন সাইডে কেউ শুয়েছে, তার মনে হইলো,
তার মনে হচ্ছে যে পিছনে কেউ একজন
শুয়েছে, তার গলায় হাত দিছে, শীতল একটা হাতের স্পর্শ পাইছে। বাড়ি মনে করছে হয়তো বা আমার ভাই, সে রাগানিত হইয়া হাতটা উপর থেকে ঝাড়া মেরা পালানোর চেষ্টা করছে। যখন ঝাড়া মারছে তখন তার হাতের সাথে ওই হাতটা স্পর্শ লাগছে। দাদি ডাইন কাট ছুঁয়েছিল, বাম কাট হয়েছে, যে বাইকে জিজ্ঝাসা করার জন্য যে তুমি এত রাত্রবেলা ছুঁয়েছিল না, একটা ঝগড়া করার জন্য, মানে একটু ভয় পেয়েছে তাকে যে তুমি এত রাত্রবেলা বাসায় গেলা কেন, কোনো উত্তর নেই। আবার জিজ্ঞাসা করলো, কোনো উত্তর নেই এবারও। তখন সে মোবাইলে লাগ জ্বালা দেখতে চেষ্টা করলো, কিন্তু মোবাইল ফুললি অফ, অন হচ্ছে না, মোবাইল কিন্তু ফুল চার্জ ছিল। তারপর হাতটা দেখতেছে যে আসো নাকি ভাই, দেখে কেউ নাই,
মাই গুডনেস, ওই হাতের ছোঁয়া লাগার পরেও কেউ নাই,
কেউ নাই। তখন সে আমার ভাবি আবার ওঠে, লাইট জ্বালায়, দেখি সারা ঘরে কেউ নেই।
তাহলে ওই হাতটা কাটছিল,
হাতটা কাটছিল বলতে পারি,
মানে পুরো ঘর একদম দন্ডতান্ড
করে হচ্ছে, তবু কেউ নেই। সে বুঝতে পারছে যে হাতের সাথে হাতের টাচ লাগলে তো বুঝতে পারবো যে হাতের টাচ লাগছে, কেউ
কেউ না কেউ একজন
আসে, কিন্তু যখন লাইট জ্বালায় তখন কেউ নেই। তারপর দাদি আরো ভয় পেয়ে যায়, সে তখন চিৎকার করে ডাক্তার সবাই, কিন্তু দাদির ঘরের পাশে আমাদের ঘর ছিল, আমরা দোয়া করে ডাক্তার সাহেব তার শ্বশুর শাশুড়িকে কেউ কোনো সাড়াশব্দ দিচ্ছিল, সবাই গভীর ঘুম,
অনেক গভীর রাত যেহেতু।
তখন আমার দাদি ভয় পায় লাইট বন্ধ করে, মানে চুপি চুপি গিয়া কাঁথা মুড়ি দিয়া শুয়ে আসে, সেই কাঁথা মুড়ি দিয়ে কাঁদতেছে, আর
কিছু পরে উনি আবার লাইট বন্ধ করে,
লাইট বন্ধ করছে, কাঁথা মুড়ি দেওয়া, তারপর কাঁদতেছে সে ভয়ে, আবারও সেই তার মাথার উপরে সেই শীতল হাতের ছোঁয়া।
ও মাই গুডনেস,
সে যখন কাটতেছে তখন সে অনুভব করতেছে তার মাথার উপরে হাত আসছে,
উনি তখন চিৎকার করেন,
সে চিৎকার করতেছে, কেউ শুনতেছে না, সে চিৎকার করে কাঁদতেছে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই।
তারপর কি হলো,
যখন কাটতেছে তখন আবার দরজা খোলার আওয়াজ, তখন লাইট জ্বালাইছে, তখন ভাই ঢুকছে, ভাই আসছে,
ভাই এসেছে,
ভাই এসে সত্যি সত্যি ছিল। তখন বলতেছিলাম ভাবিকে, বলতেছে কি তোমার কাছে, তুমি কাটতেছে কেন? ভাবি আরো জোরে চিৎকার করা শুরু করলো, তাই দেখলাম সে কিছু বলতে পারতেছে না ভয়ে। আস্তে আস্তে ঠান্ডা পানি টানি খাওয়ার পর ভাবিকে একটু ঠান্ডা করলো, শুনলো যে কি হয়েছে। তারপর আমার ভাই বিশ্বাস করতে চায় না, হয়তো তোমার মনেও ভুলে যা, তুমি হয়তো কিন্তু স্বপ্ন দেখছো, তোমার মনেও ভুলে যা, ভাবি তো এক ঘটনা আমার সাথে শেয়ার করছে।
তবে আপনার ভাইয়ের ধারণা যে এরকম কিছু আসলে
হয়েছে
ভয় থেকে, আসলে ভয়ে সে কি রেখেছে না রেখেছে আমি এটার ব্যাপারে কতটুকু বলবো জানি না। তবে সেদিন আমি আমার পেজে লিখেছিলাম সুমন, বুঝলি, যে একটা কথা আমি চিন্তা করে আমার কাছে মনে হলো যে ভৌতিক ব্যাপারগুলো সাধারণত ঘটে কখন, যখন একটা মানুষ একা থাকে, তাই না? এবং এই কারণে কিন্তু এই জিনিসগুলোর ব্যাপারে প্রমাণ থাকে না। তো এখানে আমরা দুটো জিনিস ধরতে পারি, একটা হচ্ছে হয় ভৌতিক ঘটনাটা ঘটে কারণ মানুষটা আগে থেকেই ভীত থাকে এবং তার মন তৈরি করে ঘটনাগুলো, এভাবে আমরা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে ভৌতিক ঘটনা যেই জিনিসগুলো ঘটায় তার সচরাচর অনেকজনের সঙ্গ পছন্দ করে না, কেউ একা থাকলেই তারা হয়তো এই জিনিসগুলো ঘটায় বা এই ধরনের ভয়গুলো দেখায়। তো কে কোনটা কিভাবে বিশ্বাস করবে আমি জানি না, বা যার সাথে ঘটে সেই জানে। তো যাই হোক, এই ঘটনার বিশ্লেষণে আর না যাই, আপনার ভাবির গল্পটা যেটা শুনলাম তাতে আমার কাছে মনে হয়নি যে এক বিন্দু আপনার ভাবি মিথ্যা কিছু বলেছে, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে সবকিছুর প্রমাণ থাকে না। যেমন সেদিন আমার পেজে আমাকে সাইফতন্ময় নামে এক ভাইয়া একটা গল্প বলতে গেলে লিখেই পাঠিয়েছেন, তার সাথে যেটা ঘটে, ইনফ্যাক্ট সুমন ডর শুনতে শুনতে তার সাথে এই ঘটনাটা ঘটে। সে তখন ডর শুনে সে বিরতির সময় সে বাথরুমে যাচ্ছিল, তো তাদের বাসা থেকে মোটামুটি 10-15 গজ দূরে একটা বাড়ি মাত্র হচ্ছে সেটা দেখা যায়। তো সেখানে সে রাত অনেক গভীর রাত পর্যন্ত সেখানে লেবাররা কাজ করে, তো সেখানে সে দেখে যে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে, সেভাবে হয়তো কোনো লেবার কাজ করছে বা ঘুম ভেঙেছে উঠে গেছে। তো বাথরুমে সে যায়, বাথরুম থেকে যখন ফেরত এসে ঘরে ঢুকে তখন দেখে যে যেই জানলাটা দিয়ে সে দেখতে পাচ্ছিল সেই জানলার উপরে মুখটা তখন ওই লোকটার যে হাঁটছিল, সে তাকিয়ে আছে জানলার ভিতর থেকে, আজ জানলার ভিতরে ওদের রুমের ভিতরে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে, এবং তার চোখে কোনো মনি নেই, পুরো চোখটাই কালো। হ্যাঁ, এবং এটা সে চিৎকারও করতে পারে না ভয়ে, সাইফ তন্ময় তখন দৌড় মেরে ঘর থেকে বের হয়ে যায়, কারণ লোকটার শুধু মাথার অংশটাই জানলার সাথে কাঁচের সাথে লেগেছিল, বাকি শরীরটুকু সেই বিল্ডিং এর উপরেই ছিল 12 গজ দূরে, এবং মনে হচ্ছিল যেন রাবারের মতন টেনে শুধু মাথাটাকে কেউ নিয়ে এসেছে এখানে জোর করে।
তুই এদিকে ফেসবুকের একটা কথা বললি না, আমি আসলে নামটা মনে করতে পারছি না, বেশ খানিকক্ষণ ধরে চেষ্টা করছিলাম নামটা মনে করার জন্য। একজন বন্ধু ফেসবুকে আমার পেজে ইনবক্স করেছে একটা ঘটনা, সেটা হচ্ছে যে সে মালদ্বীপ থেকে লিখেছে, মালদ্বীপে থাকে, সে হচ্ছে সেখানে কোনো হয়তো টেইলার্সে কাজ করে, কাপড় ফেলানোর ধরনের কোনো একটা কাজ করে। তো এই ঘটনাটা হচ্ছে সে একজনের কাছ থেকে শুনেছে আর কি, একদিন কাপড় ফেলাচ্ছে, তো একটা বুড়ো লোক এসে তাকে বললো যে আমাকে একটা টুপি বানিয়ে দাও মাথার, টুপি কাপড় দিল, দিয়ে সে ওই বুড়ো লোকটা পিছনেই বসে আছে, যে ফেলাচ্ছে তার পেছনে বসে আছে। তো সে কাপড় কেটে টুপি শিলাচ্ছে। বেশ খানিকটা পরে একটা মহিলা আসছে। মহিলা এসে তাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি করছেন, আপনি মানে খালি মেশিন চালাচ্ছেন, আপনার কাপড় কোথায়?
আচ্ছা, মানে কি উনি টুপি বানাচ্ছিল বললে?
হ্যাঁ। তখন ওই লোক বলতেছে, আমি তো টুপি বানাচ্ছি, এই যে কাপড়, এই যে এই লোকটা, বৃদ্ধ লোকটা আমার দিকে বানাচ্ছে যে উনি ওনার টুপি বানাচ্ছে।
আচ্ছা।
বলে যেই পেছনে তাকাইছে, দেখে যে বৃদ্ধ লোকটা ওইখানে নাই এবং তার হাতের মধ্যে যে কাপড়টা ছিল আসলে কোনো কিছু কাপড়ও নাই, সে খালি মেশিনটা ঘুরাচ্ছে।
ও মাই গড।
ও আর দোস্ত, আমার যেটা মনে পড়েছে যে আসলে এই ঘটনাটা যে পাঠিয়েছে তার নামটা আমার মনে পড়েছে, জাকারিয়া হুসাইন, তিনি মালদ্বীপ থেকে এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন। সরি, প্রথমে আপনার নামটা ভুলে গেছিলাম। আসলে এমন কিছু ঘটনা অনেক সময় ঘটে, এগুলার আসলে লজিক নিতান্ত খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তুই একটা কথা যেন বলতে যাচ্ছিলি, একটা ইঙ্গিত করছিলি, কি যেন বলতে চাচ্ছিস?
যার চরিত্রে আমি বললাম সাইফ তন্ময়, সে অনেক সুন্দর একটা স্পটের কথা আমাদেরকে জানিয়েছে। সেখানে সাইকেল চালাতে চালাতে তারা কয়েকটা ফ্রেন্ড মিলে উপস্থিত হয় এবং তার ইচ্ছা যে ডটি গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করবে এবং তাকে জানাবে যে আসলে ঘটনাটা কি। সো সাইফ তন্ময়, অফকোর্স উই উইল ট্রাই আওয়ার বেস্ট।
এবং এই ফাঁকে যেহেতু এই কথাটা তুই বললি, আমরা একটু এটাও বলে দিই যে এমন যারা আছেন যে আপনার আশেপাশে এরকম হন্টেড প্লেস আছে, প্লিজ আমাদেরকে জানান,
প্লিজ
আমরা অবশ্যই সেই জায়গাগুলোতে ভিজিট করতে চাই, আমরা দেখতে চাই যে আসলে কি রকম রহস্য লুকিয়ে আছে ওই জায়গাগুলো।
এবং আরো আমাদের বলে রাখা হচ্ছে যে শুধু কল নয়, ফেসবুকে আমাদের ফ্যান পেজের মাধ্যমে, অর্থাৎ আর যে সুমনের ফ্যান পেজ এবং আর যে রেহানের ফ্যান পেজের মাধ্যমে আমরা প্রচুর প্রচুর পরিমাণে গেস্ট খুঁজে পাচ্ছি, এক্সপেরিয়েন্সড অতিথি খুঁজে পাচ্ছি যাদের জীবনে এমন ঘটনা ঘটেছে। সো আপনারা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের পেজে নক করতে কোনো রকম হেজিটেট করবেন না।
আরো একটা কথা বলি যে অনেকেই মনে করছে ফোন দিচ্ছে, সম্পূর্ণ ঘটনা বলছে ফোন করে, রেকর্ড হচ্ছে। আপনারা অনেকেই আছে আপনাদের ঘটনাগুলো খুবই ভালো থাকে কিন্তু ফোন নাম্বারটা বলতে ভুলে যান, প্লিজ এটা যদি করেন তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে আপনি কি করছেন, কোথা থেকে, আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। যখনই ফোন দিবেন আপনি এবং ফোন দিয়ে যখন ঘটনা বলবেন, শুরুতে প্লিজ আপনার নিজের ফোন নাম্বারটা একটু বলে নেবেন
এবং ফোন নাম্বার শুরুটাই করবেন নাম এবং ফোন নাম্বার দিয়ে, তারপর আপনার যে কথাটাই থাকে বলুন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় আপনাদেরকে কালেক্ট করতে।
ফোন নাম্বারটা আরো একবার একটু বন্ধুদেরকে বলে দিলে আমার মনে হয় ভালো হয়, কারণ আমরা আপাতত এই ফোন নাম্বারটা দিয়ে অনেক অনেক প্রচুর ফোন পাচ্ছি বন্ধুদের কাছ থেকে। তো রেন, এক কাজ কর, ফোন নাম্বারটা বলে দে নাকি?
বলে দিচ্ছি। জি ভাই, আমার মুখস্থ ছিল।
আপনার মুখস্থ আছে?
জি, আমার মুখস্থ।
প্লিজ বলেন তো।
নাম্বারটা হচ্ছে 09613892892। আমি আরেকবার একটু বলে দিই, 09613892892।
এই নাম্বারটাতে ফোন করলেই দেখবেন যে মানে কিছু ভয়েস রেকর্ড করা আছে। তো আপনি শুধু আপনার নিজের নাম, ফোন নাম্বার বলে আপনার ঘটনার সংক্ষিপ্ত বিবরণটা ওখানে বলে দিবেন, পরবর্তীতে ডর টিম আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, আপনার সাথে বিস্তারিতভাবে কথা বলবে।
যদি মনে থাকে তাহলে আপনার বলার মতন ঘটনা কয়টা ঘটেছে, একটা, দুটা, না চারটা, না পাঁচটা, সেটাও একটু আমাদেরকে দয়া করে জানিয়ে দেবেন সেই ফোন কলের মাধ্যমে।
ওকে রনি ভাই, রনি ভাইকে সামনে রেখে আমরা অনেক কিছু বলে ফেললাম। যারা গল্প বলতে আসছে, যাদের গল্প শোনার জন্য আমরা আসছি, একটু তাদের গল্প শুনি। এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নজরুল ভাই। ওকে নজরুল ভাই, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু আপনার পরিচয়টা একটু জানি।
আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি, আমি টঙ্গী আছি, পপুলার ফার্মাসিউটিক্যাল জব করছি এবং অনার্সে পড়াশোনা করতেছি।
আচ্ছা, আপনি পড়াশোনার পাশাপাশি
জব করতেছি?
ওকে, ব্রিলিয়েন্ট, এটা আপনাকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতেই হয় যে লেখাপড়ার পাশাপাশি আপনি প্রফেশনেও জড়িত আছেন। তো নজরুল ভাই, আজকে এই জার্নিতে আপনি এসেছেন এবং দর টিমের কাছে আমরা আপনার কিছু কথা শুনেছি। তো প্রথমে একটা ঘটনা যেটা হচ্ছে যে যেই ঘটনাটার জন্য আপনার পরীক্ষার উপর একটা ইফেক্ট পড়েছে, তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে আমরা শুনি আপনার কাছে।
এটা ছিল 2007 সালের জানুয়ারি মাস। জানুয়ারি মাসে প্রচুর ঠান্ডা থাকে, তখন আমি আসরের নামাজ পড়ে আমাদের পার্শ্ববর্তী একটা প্রাইমারি স্কুল।
এটা কোথায় ঘটনাটা?
রাজবাড়িতে।
রাজবাড়িতে?
রাজবাড়িতে, আমার হোম ডিস্ট্রিক্টে আর কি। আমার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের পাশে একটা রাস্তা, রাস্তার সাইডে মানে লোকেশনটা এমন, স্কুলের সাইডে কবরস্থান, তারপরে রাস্তা, কবরস্থানের সাথে তালগাছ, তালগাছের পরে
বাঁশঝাড়। বিরতির সময় হয়ে গেল আর একবার।
আপনারা শুনছেন দর এবিসি রেডিও FM 89.2 এ। আজ কিপি আপনার সঙ্গে রয়েছি টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে রোমান। প্রিয় শ্রোতা, এই অভিভূতিক ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য। ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই দর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। আরও একবার বিরতির সময় হয়ে গেল, ঠিক 12:06 আবারও ফিরে আসছি আমার তিন মেম্বারদের নিয়ে দরে। দর ABC Radio, 89.2. ABC Radio, 89.2. অসংখ্য অসংখ্য মুভি তৈরি হয়েছে, সেগুলো তো দেখবেন রাত 12:00 ঘড়ির চেয়ে টং ডং করে কাঁটাটা বেজে ওঠে, সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। এবং ঘড়ির কাঁটা নয়, আসলে ওই সময় যে পরিবেশটাকে দেখানো হয় সেই পরিবেশটাই আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। ডর একটি ভয়ের অনুষ্ঠান, এই জন্যেই আমরা বলি ডর মানে ভয়। এই ভয়টা পাওয়ার জন্যে একটা পরিবেশের মধ্যে থাকাটা খুবই জরুরি, সেজন্যই আমরা বলি ডরের রেসিপি মেনটেন করে ডর শুনুন। রেসিপিটা হচ্ছে একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, আপনার কানে আছে হেডফোন, এবিসি রেডিওর ডর শুনছেন আপনি, জানালার পাশে আপনি শোয়া এবং জানালাটা হালকা করে খোলা, তারপর সাহস নিয়ে শুনতে থাকুন ডর। আর যে কিপি আপনার সঙ্গে রয়েছে সুমন, রয়েছে রেহান এবং সাউন্ড এলোমান। আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
প্রাইমারি স্কুলের সাইডে কবরস্থান, তারপরে রাস্তা, কবরস্থানের সাথে তালগাছ, তালগাছের পরে বাঁশঝাড়, এরকম একটা। আমি রাস্তার অপোজিটে মানে কবরস্থানের অপোজিটে বসে SMS সেন্ড করছিলাম ফ্রেন্ডের কয়টার দিকে, তখন মানে আসরের নামাজ পড়ে যে টাইমটা হয় 4:45 দিকে, তখন আমি মানে SMS সেন্ড করতেছি। এই শীতের সিজনে তো গাছপালা নড়াচড়া খুব কম করে, ঝড়ের মতন কোনো নয়েজ হয় না, বাট তখন দেখতে পারলাম যে আসলে এই কবরস্থানের সাথে যে তাল গাছ বাঁশঝাড়গুলো তাল গাছের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কোনো বাতাস
নাই না, তাল গাছের মাঝে বাঁশঝাড়গুলো ঢুকে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, মানে তাল গাছের পাতার মধ্যে বাঁশঝাড়গুলো আসে পড়তেছে, যেমন ঝড় হইলে যে প্রবলেম ইটা হয়,
গাছ যেভাবে দুলে
ওইভাবে দুলতেছে। আমি মানে ব্যাপারটা মনে করলাম হয়তো বা অন্য কিছু হতে পারে, মানে SMS সেন্ড করা বাদ দিয়ে আমি মোবাইলটা পকেটে রেখে পর্যবেক্ষণ করলাম যে আসলে প্রবলেমটা কি হচ্ছে। আমাদের এলাকা আবার প্রচুর কাঠবিড়ালি, আমি মনে করলাম হয়তো বা কাঠবিড়ালি এর থেকে, আর কাঠবিড়ালি গেলে এত জোরে শব্দ হবে না, বাট তখন আমি এটা মানে শিওর হওয়ার জন্য স্কুলের মাঠে কিছু সামথিং কিছু প্লাপান খেলাধুলা করতেছিল, ওদের ডাকলাম যে একটু এদিকে এটা কি হচ্ছে একটু দেখি। ছোট ছোট বাচ্চা প্লাপান ওদের সাথে নিয়ে ওই বাঁশঝাড়ে আর তাল গাছের মধ্যে ঢিল দিলাম কয়েকটা, প্রায় 10-15টা ঢিল দেওয়ার পরে দেখলাম যে ওই শব্দটা থেমে গেল একবারে, অটোমেটিকলি নিউট্রাল হয়ে গেল। আমি দেখলাম মানে কি রং, এখানে থাকা আমার পক্ষে পসিবল না, আর থাকলে বিপদ ঘটতে পারে,
মানে বাঁশঝাড়ে নড়াচড়াও কি
বন্ধ হয়ে গেল অটোমেটিকলি, ঢিল দেওয়ার পর, হ্যাঁ ঢিল দেওয়ার পর বন্ধ হয়ে গেল। আমি পরবর্তীতে দেখলাম যে এখানে থাকলে প্রবলেম হতে পারে,
কিন্তু কোনোভাবে কি বুঝতে পেরেছিলেন আদৌ কি এখানে কাঠ বিড়ালি আছে কিনা?
না না না, এটা আমি শিওর হওয়ার জন্য ঢিলগুলো দিছি, বাট তখন আমি দেখলাম যে না প্রবলেমটা অন্য কিছু, এটা প্রবলেম আমার হতে পারে। বাট আমি তখন ওইখানে এক মুহূর্তে লেট করি নাই, চলে আসি বাসায়। বাসার পর আসার পর থেকে আমার ওই রাত্রি থেকে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, অনেক ডাক্তার, আর গ্রাম অঞ্চলে অনেক সময় অনেক দেখা যায় মৌলবি, কবিরাজ, এগুলো ট্রাই করা হয়েছে বাট
কোনোতেই কোনো কিছু হয় না। বাট আমার ওইখানে 2007 সালের দিকে পরীক্ষা হতো, এখন তো
ভয় পেয়ে গেলেন মানে। হ্যাঁ, তো আপনি তো কিছু দেখেননি?
না না, আসলে কিছু দেখিনি,
কিন্তু আপনি মনে মনে,
হ্যাঁ মনের মনে।
তারপর
তারপর ওই ওইখান থেকে কোনো কাজ হচ্ছে না। ঢাকা টিভিতে একটা ডাক্তারদের দেখালাম, ওইখান থেকে মানে একটু সুস্থ হইলাম আর কি। একটু একটু সুস্থ হওয়ার পর 2008 সালে পরীক্ষাটা আমি পাস করলাম। মানে প্রায় 6 মাস আমি ভুগছি এটার জন্য,
মানে শুধুমাত্র একটা ভয় থেকে। আসলে আমি বুঝি নাই যে এটা ভৌতিক কোনো কিছু আদৌ ছিল কিনা, কারণ আমার ধারণা যে আপনার মনের ভয়টাই আপনাকে পুরোপুরি কাবু করে ফেলেছে এবং সেখান থেকে এই ধরনের পরিস্থিতি। এরকম বহু ঘটনা আছে যে ভয়ে মানুষ মারা পর্যন্ত গেছে।
অন্য জায়গায় যদি শব্দ হতো কিংবা ঝড় হতো এরকম হতো, কিন্তু বাট আমার মনে হচ্ছে এখানে অন্য
অসম্ভব ওই জায়গাটাতে,
ওই জায়গাটাতে
আপনার একটু অন্যরকম
মনে হয়েছে, মানে ঝড়ের মতো পুরো ইয়েটা হয়েছে।
ওকে নজরুল ভাই, আর কোন ঘটনা কি আছে?
আমার ছোটবেলা ক্লাস 6-7 এ থাকতে ভোরবেলা আমুরে বললাম যে আমু আমার টয়লেটে প্রেশার দিছে, আমি একটু টয়লেটে যাবো। আমু বলতো তুমি একলা একলাই যাও, বাইরে লাইট জ্বলতেছে। তখন আমি একলা একলা যাওয়ার চেষ্টা করলাম, গেছি। তখন বর্ষাকাল ছিল, পাশে একটা ই ছিল পুকুর, পুকুরের মধ্যে পুরা প্রচন্ড পানি, পানির মধ্যে এমন একটা জিনিস পড়লো মনে হচ্ছে পুরা পানিগুলা আমার দিকে চলে আসতেছে, এরকম একটা পরিস্থিতি। একচুল চিন্তা না করে এক ধরে চলে আসছি। আম্মুকে বললাম, আম্মু তখন আব্বুকে ডেকে টর্চ লাইট নিয়ে দেখলো, যা দেখলো যে কোনো ধরনের মানে পানি উঠে আসলে যে ইয়েটা হবে ভিজে যাবে, এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। তাদের সাথে যাইনি, বাট তাদের কাছ থেকে শুনছি। তখন শুনে প্রচন্ড ভয় পেয়েছি। আর গ্রামের বাড়িতে গেছিলাম, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে। আমার ভাইয়ের ফ্রেন্ড লাবলু নাম, উনি রোড অ্যাক্সিডেন্টে কিছুদিন মারা গেছে, মোটরসাইকেল রোড অ্যাক্সিডেন্টে
কিছুদিন আগে মারা,
হ্যাঁ রিসেন্টলি মারা গেছে, 4-5 মাস হয়। বাট 21 ফেব্রুয়ারি আমাদের এলাকায় একটা কনসার্ট হচ্ছিল, আমরা ফ্রেন্ডরা কয়েকজন গেছি। তাই 12টা-1টার মতন বাজে গেছে, যারা ড্যান্স করতে আসছিল বাইরে থেকে ওদের ড্যান্স শেষ, এখন এলাকার পোলাপান ডান্স দিচ্ছে। আমি বললাম ওদের ড্যান্স দেখছি, ওদের তো দেখার দরকার নাই, দোস্ত চল যাই না। ওরা বলতেছে না আমি যাবো না। বাট আর একটা ফ্রেন্ডের সেলিম নাম, ওর সাথে আসলাম ওই লাবুদের বাড়ি। লাবুদের একটা দোকান আছে, ওই দোকান থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা 60-70 গজ। ইলেকট্রিসিটি লাইট জ্বলতেছে, বাট ওই লাইটের আলোতে দেখা যাচ্ছে মনে হচ্ছে কি আমি দেখছি মনে হচ্ছে লাবলুই বাড়ির মধ্যে ঢুকে গেল। তখন মেবি 11:30-12টা আমি আর ওই ফ্রেন্ডটা,
কাদের বাড়িতে? লাবলুতে।
হ্যাঁ লাবলুদের বাড়িতে।
হ্যাঁ লাবলুতে, মনে হলো যে লাবলু
লাবলু যুক্তছে ওদের বাড়িতে।
কিন্তু আমরা অ্যাক্সিডেন্টে মারা গেছে,
অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, হোন্ডা অ্যাক্সিডেন্টে।
ওকে, তারপর?
তখন আমি লাবলু লাবলু ঢুকতেছে ওদের বাড়িতে, ওর বললাম কই কই লাবলু কই, মানে আমি দেখতেছি, ও বলতেছে আমি আমি দেখতেছি না। বাট আমি তো ঠান্ডা, কি ব্যাপার? পরে আমি তো বলতেছি আমি এই পাশ দিয়ে যাবো না।
মানে আপনারা একটু চেষ্টা করেননি দেখার গিয়ে যে আসলে এটা কি ছিল, এটা লাবলু ছিল কি ছিল
না? অ্যাকচুয়ালি আমার বাড়ি ওর বাড়ির দিয়ে আসলে 2-3 মিনিট লাগবে, আমি পরবর্তীতে রোড ঘুরে আমার বাড়িতে আসছি, মানে যেখান দিয়ে আসতে 10 মিনিট লাগবে। এভাবে মানে এটা দেখার চেষ্টা করিনি, এই কারণে যে যদি দেখতে যাই ওই 2007 সালে যে আমার প্রবলেমটা হয়েছে এটা দ্বিতীয়বার ঘটতে পারে,
সেই ভয় থেকে আপনি আর চেষ্টা করেননি। কিন্তু আপনার কাছে মোটামুটি আপনি নিশ্চিত যে এটা লাবলুই ছিল?
জি জি।
এমনও তো হতে পারছে যে এটা লাবলু না, অন্য কাউকে আপনি লাবলু বলে ভুল করছেন?
আসলে আমি খুব কাছ থেকে দেখছি, কারণ লাবলু ভাইয়া আমার ভাইয়ের ফ্রেন্ড, একসাথে লেখাপড়া করছে, সে কন্টিনিউ আমাদের বাড়িতে আসতো, মানে প্রত্যেক দিনই আসতো, ধরা চলে খেলাধুলা করতো আমাদের বাড়িতে আসতো। ওনার সাথে আমিও খেলাধুলা করছি, একসাথে খেলাধুলা অনেক করছি, ক্রিকেট খেলি
ভালো করে আপনি?
হ্যাঁ খুব ভালো করে চিনি, এমনকি উনি আমাকে স্নেহ করতো, ঠিক আছে আমি গর্ব হিসেবে তাকে সম্মান করতো।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওখানে তাকে দেখে মোটামুটি স্পষ্ট যে
হ্যাঁ হ্যাঁ 100%
মানে সেক্ষেত্রে আমি মনে করবো যে সামনে এগিয়ে গিয়ে ভালো করে না দেখাটা এটা আপনার জন্য ভালোই হয়েছে। কারণ আপনি এর আগেও বেশ কয়েকটা ঘটনার কথা বললেন যে আপনি এমনিতে ভয়ের পরিমাণটা একটু আপনার মধ্যে বেশি আছে। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় আপনার জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত। আপনি যখন ওনাকে দেখছিলেন সে কি আপনাকে দেখতে পেয়েছে কিনা এটা আপনি?
হ্যাঁ আমার মনে হয় কি সে আমাকে দেখতে পাইছে,
মানে যখন আপনি ওনার দিকে তাকিয়েছেন আপনার মনে হয়েছে যে সেও হয়তো আপনাকে দেখেছে। ওকে, আসলে কি বলবো এটা বুঝতে পারছি না, যদিও বিষয়টা পুরো একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। যে নজরুল ভাই ভালো বলতে পারবেন যেহেতু আপনি ওই জায়গায় থেকে আপনি দেখেছেন, যেমন রেহান আর আমি আছি, আমি যদি রেহানকে অনেক দূর থেকেও দেখি কিংবা রেহান যদি আমাকে অনেক দূর থেকেও দেখে তাহলে কিন্তু আমাদের চিনতে পারার কথা, আমরা চিনে যাবো, হয়তোবা সেটা আপনার ক্ষেত্রেই ঘটেছে।
আর কোন ধরনের ঘটনা কি আছে আপনার জানা বা আপনাদের এলাকায় ঘটেছে?
হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে, এখনো ঘটে।
কি ছিল এই ঘটনাটা?
প্রত্যেক অবসর রাত্রে আমাদের দরজা এবং জানালাতে নক করা হয়, যেমন কেউ বাইরে থেকে কেউ আসলে যে দরজা খোলার জন্য
টোকা দেওয়া হয়, যে
টোকা দেওয়া হয়, এটা এই শব্দটা হয়।
কখন হয় এটা?
এটা এক এক সময় এক এক টাইমে হয়,
কিন্তু অমাবস্যার রাতে,
অমাবস্যার রাত্রে কন্টিনিউ হয়।
অমাবস্যা ছাড়ার কোন রাতে এই ধরনের শব্দ?
না না, এই ধরনের শব্দ করে না।
কোন মানুষ হতে এটা করতে পারে? আপনারা কি জানার চেষ্টা করেছেন, যে জিজ্ঞেস করেছেন কে এই শব্দ করছে?
অফকোর্স জিজ্ঞেস করছি কে কে, কোনো অ্যান্সার পাইনি, কোনো উত্তর দেয়,
কোনো ধরনের
উত্তর পাইনি।
অন্য আশেপাশের ঘরগুলোতেও হতে পারে?
হ্যাঁ, আশেপাশে আমাদের আরো দুটো ঘর আছে, আর দুটো ঘরে কোনো প্রবলেম নাই, বাট ওই ঘরটাতেই শুধু প্রবলেম।
আচ্ছা, শুধুমাত্র একটা ঘরের মধ্যে এই শব্দটা হচ্ছে অমাবস্যার মধ্যে?
হ্যাঁ।
কখনো মানে বের হয়ে আপনারা দেখার চেষ্টা করেনি?
আসলে বের হয়ে দেখার চেষ্টা করিনি, এই কারণে অনেক সময় মানে আমাদের বাড়ির লাইট থাকে, ওই লাইটটা মানে আশেপাশে দেখার চেষ্টা করছি, বাট
মানে ঘরের মানে কি টিনের ঘর?
হ্যাঁ, টিনের ঘর।
মানে টিনের ঘর থাকলে তো নিশ্চয়ই টিনের পুটা থাকে বা ফোটা ছিদ্র থাকে, ওইগুলো দিয়ে আপনারা দেখার চেষ্টা করেছেন আসলে দরজায় কে আছে? কিন্তু আপনারা কোনো কিছু
দেখতে পাইনি।
স্বাভাবিক, তাহলে তো দরজা না খোলারই কথা। তারপর কি হলো?
তারপরে আমরা এটা দেখলাম যে আসলে এই ঘরে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। পরে আমাদের এলাকার যে মৌলবী মানে মৌলানা, ওনাদের ডেকে বললাম, যে বলতেছে যে এরকম হয়তো বা জিন ধরনের একটা প্রবলেম আছে, এরা এসে উৎপাত করতেছে আর কি, এর জন্য ঘরের চারপাশে থাকতে মানে তাবিজ করে বন্ধ দিছে। এটা মানে একবারে স্টপ হয়ে গেছে, বাট রিসেন্টলি আবার এই ধরনের শব্দ পাওয়া যাচ্ছে। এখন ওই মৌলানার এটাই কেন বলালো যে এরকম প্রবলেমটা আবার রিসেন্টলি হচ্ছে, এটার জন্য কি করা যায়। পরে বলছে যে এটা নতুন করে করলে এটা কন্টিনিউ স্টপ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে।
ওকে, তার মানে এখনো পর্যন্ত ওনারা ওই বিষয়টা, ওই সিচুয়েশনটা ফেস করতেছে?
হ্যাঁ হ্যাঁ,
যে এই ধরনের শব্দ হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ নজরুল ভাই, যে আজকের ঘটনাগুলো আমাদেরকে শোনানোর জন্য। ওকে, এবার আমরা আরো যারা রয়েছে তাদের ঘটনার দিকে যাই।
ওকে সুমন ভাই, থ্যাংক ইউ।
তো যার কাছ থেকে গল্প শুনবো তার নাম হচ্ছে গাজী ফাইজুল ইসলাম, রাইট? আপনারা প্রথমে একটু শুনি, তুমি কোথায় থাকো, কি করছো এখন?
আমি থাকি ঢাকা নবাবগঞ্জ।
আচ্ছা,
আর এখন বিবিএ সেকেন্ড ইয়ার।
বিবিএ সেকেন্ড ইয়ারে পড়াচ্ছে? আচ্ছা, তো সবসময় কি এই ব্যাপারগুলোতে বিশ্বাস ছিল, নাকি কোনো কিছু ঘটার পরে বিশ্বাসটা আসে?
আমি কখনোই এই ভৌতিক ব্যাপারগুলো তেমন বিশ্বাস করতাম না, বাট নিজের সাথে যখন ঘটছে তখন থেকে আর কি এটা খুব বিশ্বাস করি যে আসলে না, জিন বলতে কিছু একটা আছে।
তো এটা কত বছর আগে এই বিশ্বাসটা আসে?
এটা আমি যখন ক্লাস 8 এ পড়ি।
আচ্ছা, তো ওইটাই কি প্রথম এক্সপেরিয়েন্স তোমার?
হ্যাঁ, ওইটাই আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স।
ওকে,
আর আগেও আমার বাবার সাথে আর কি, বাবাই ভয় পাইছিল না, আমার
কাছে আছে তার কাছে শোনা গল্প,
শোনা গল্প না, তখন প্রেজেন্ট ছিলাম আমি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কোন গল্পটা আগে আমাদেরকে বলতে চাও, যেটা তোমার সাথে ঘটেছে আগে না তোমার বাবার সাথে?
আমার সাথে যেটা ঘটছে সেটাই আমি শোনাবো।
প্লিজ, তাহলে আমরা একটু শুনি। তখন তুমি ক্লাস 8 এ পড়তে, রাইট?
জি। তখন ছিল শবে মেরাজের বন্ধ, আমি যখন ক্লাস 8 এ পড়ি, শবে মেরাজের রাত। আমাদের ওইখানে শবে মেরাজের রাত্রে আমরা যত চাপ্ত হয়ে আছি সবাই মিলে মসজিদে থাকতাম, আমরা মানে ইবাদত করতাম রাত 10টা 11টা 12টা পর্যন্ত নামাজ পড়তাম শবে মেরাজে, আমরা ওই মসজিদেই থাকতাম, ঘুমাতাম। এরকম একটা রাত যখন আমরা রাত 11টা 12টা বাজছে, তখন আমরা সবাই মানে নামাজ কালাম পড়িয়া সবাই মসজিদেই শুয়েছি।
আচ্ছা,
বলে নেই, সেই রাতটা ছিল অন্ধকার প্লাস হালকা হালকা জ্যোৎস্না আছে আর কি, খুবই অল্প।
আচ্ছা,
এটা গরমের দিনই ছিল, রাত প্রায় 2:30 বাজে, হঠাৎ আমার মসজিদে ঘুম ভেঙে যায়।
আচ্ছা,
ঘুম ভেঙে যায়, তো আমি তখন চিন্তা করলাম যে ঘুম ভেঙে যায়, তা আমার তো প্রতি বৃহস্পতিবার শুক্রবার দুইটা রোজা রাখা, আমি তো সবে মেয়েরা এখানে রোজা রাখবে, চিন্তা করলাম যে তাহলে আম্মাকে উঠে কিনা তাহলে দেখি। মসজিদের গড়িতে তাকায় দেখলাম তখন রাত প্রায় 2:30-এর উপরে হয়ে গেছে। ওই সময় আমার কেমন জানি মনে হলো যে তাহলে আমি বাসায় যাই, তখন ফোন ছিল না আমার কাছে, তখন আস্তে গেট খুললাম, কাউকে ডাক দিলাম না, বুঝি কারো ঘুম ভাঙানোর দরকার নেই। তো মসজিদের গেট থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম।
আমার মসজিদ থেকে জানলাম না যে বাসাটা কোথায়, মসজিদটা কোথায়।
হ্যাঁ, মসজিদটা আমাদের এলাকায়, আমাদের বাসায় যাইতে 3-4 মিনিট সময় লাগে। মানে কাজ করতেছিল না, তখন চলতেছিল না, কি কারণে আমি তো একটা থাপড় টাপড় দিলাম কিন্তু ওটা চলতেছে না। হঠাৎ করে আমার শরীরটা কাঁপন দিয়ে ঝাঁকুন দিয়ে উঠলো, পশম গুলি ছাড়াই গেল, সেরকম বাতাস শরীরে লাগলো, অনেক ভয় ভয় লাগতেছে, কি কারণে কোনো কারণ ছাড়াই কিছু দেখিও নাই কিছু। হঠাৎ আমার একটু আগানোর পরেই একটা ঝোপ ছিল, ঝোপের মতো ওইখান থেকে একটা বাঘের আকৃতি, একটা বাঘের আকৃতি, বিরাট একটা অস্বাভাবিক একটা আকৃতি হঠাৎ করে একটা সামনে খুব জোরে ধায় আসে হঠাৎ করে একদম। আর আমিও অপ্রস্তুত অবস্থায় করি, তখনই একটা লাঠি মেরে দিয়েছে জোরে জোরে, একটা লাঠি মারি, লাঠি মারার সাথে সাথে দেখি যে কিচ্ছু না। তখন তো আমার মনে হয় সারা শরীরটা ঘাম ছুটতে হবে, কিন্তু লাঠিটা কি লেগেছিল কিছুর গায়ে? আমার কিছুই ফিলিংস পানি, মানে কিছু ফিল করতে পারিনি, কিন্তু আমি
বাতাসে,
হ্যাঁ বাতাসে লাঠি মারলাম কিছু। তখন তো আমার পুরো একদম ভয় লেগে গেছে আর কি, তারপর আমি ভিতরে ভয় লাগছে কিন্তু আমি উপর দিয়ে গেছি, আমার কোনো ভয় লাগে নাই, খুব সাহসী এরকম দেখতেছি। তারপর ঝোপের মধ্যে কিছু লাঠি টাঠি মাইরা যে না আমি কোনো ভয় পাই না, কে আসে অমুক, মানে অনেকে চিল্লাঠি। তারপরে আস্তে আস্তে সামনে যাইতেছি, যাওয়ার পর আর কোনো প্রবলেম হয় নাই, আস্তে 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 হাইটে বাসায় গেলাম। বাসায় যাই দেখি যে আমার ঘুম থেকে উঠতে আগেই শেষেই দেখাইতেছে। আমার বললো যে এত রাতে আসবো কেন? আমি বললাম যে তুমি উঠছি কিনা একটু জানো, দেখার জন্য তোমার জাগানোর জন্য, তো আসা তো ঠিক হয় নাই, আমি ঠিক মজিয়ে চলে কিছু খাওয়া দাওয়া করে দাও। তখন আমার অনেক রাত হয়ে গেছে, খুদাও লাগছে, কিছু খাইলাম, আমার আর কিছু বলি নাই যে এরকম একটা দেখছি। বাসা থেকে বেরোছি, একটু পরেই বাসা থেকে একটু দূরে গেছি, দূরে যাওয়ার পর আমার বাসার ওইখানে কিছু তাল গাছ ছিল দুইটা, আমার বাড়ির সামনে দেখি যে তাল গাছ কে যেন মানে ধরে আমার পিছনে ফালাইতেছে, সামনে ফালাইতেছে, আমি তো পুরাই আবার মানে সারা দুনিয়া ভর জ্বর শুরু হয়ে গেছে, কিন্তু আমার শরীরে বাতাস লাগতেছে না, কিন্তু সবকিছু মনে হচ্ছে আমার আশেপাশে গাছপালা যা আছে সব ভেঙে যেতেছে, নাইন দেওয়া পড়তেছে। তো এরকম একটা মোমেন্টে আমার মনে আছে যে তখন মুরব্বীরা বলতো যে এরকম কোনো ভয়ে পড়লে কেউ পিছিয়ে তাকাইবে না, কখন পিছিয়ে তাকাইলে তোমার একটা প্রবলেম হবে। তো এই কারণে আমি পিছিয়ে আর তাকাইনি, আমি আস্তে আস্তে হাঁটতেছি, তো একটু পরে দিয়ে যাওয়ার থেমে গেছে। সামনে দেখি যে একটা খুবই ছোট একটা বাছুর,
This track was downloaded from FusionBD.com.
সাদা ছোট বাছুর হইলে 2-4 ঘন্টা পরে দৌড়াদৌড়ি, ওরকম দৌড়াদৌড়ি করতেছে, শুধু আমার রাস্তা ক্রস করতেছে, এদিক ওদিক যায় না, একবার রাস্তা এই পাশে যায়, ডান পাশে যায়, বাম পাশে যায়, শুধু রাস্তা ক্রস করে বাড়লাম। আমার খুব ভয় লাগতেছে ভিতরে, কিন্তু তারপর আমি ভয় পাইতেছি না, একটু উপরে দেখাইতেছি, কিন্তু ভিতরে কিন্তু আমার রাস্তা কাইপে গেছে একদম। সেই অবস্থায় হাঁটতেছে স্লো, অনেক স্লো, এইসব ই দেখার একটু পর আবার দেখি যে এরকম জ্বর শুরু হয়েছে।
তো ওই বাছুরটা তখন কোথায়?
ওই বাছুরটা নাই তখন, আবার জ্বর শুরু, তো জ্বর শুরু হয়েছে। তখন আমার তো একদম ভিতরে আমি দোয়া কালাম পড়তে চেষ্টা করতেছি যে কোনো সুরা কালাম পড়ি, কিন্তু মুখটা কিচ্ছু বেরিয়ে যাচ্ছে না, ইভেন একটা যে চিৎকার দিন এরকম কোনো কিচ্ছু, মানে মুখটা কোনো কথাই বলতে পারতেছি না আমি এরকম। তারপরে রাস্তার সামনে হাঁটলাম, হাঁটতেছি, আবার দেখি একটু পরে বেড়াল, একটু পরে কুকুর, মানে অস্বাভাবিক সব জিনিস, বেড়াল দেখি বেড়াল নাই, কুকুর দেখি কুকুর নাই, পিছন থেকে আমার পরিচিত গলা আমার ডাক্তারে ফাইজুল, আমার খুব পরিচিত বয়স, কিন্তু আমার ডাক্তার ফাইজুল কই যাস, মানে আমার খেলতে যাই যখন ফ্রেন্ডরা ডাকে এরকম ভাবে ডাক্তার কই যাস, দাঁড়া আয় ওই জায়গায় যাই, এরকম করে ডাক্তার। আমি আর পিছনে একদম তাকে না, আমার একটাই লক্ষ্য যে আমি মসজিদে যাইতে পারবো। আস্তে আস্তে যখন মসজিদে চলে আসি, মসজিদে আসার পর দেখি যে সবাই ঘুমায় রয়েছে, আমি বসে থাকি, আমার তো তখন ঘাম শুধু বেড়ে যাবে, ঘাম বেড়ে যাবে, কাউকে কিচ্ছু বলি নাই, ফজরের আজান দিছে, ফজরের নামাজটা পড়ে আমি বাসায় চলে আসি।
আচ্ছা,
তারপর দিন সবাই মেয়েদের পরের দিন বন্ধ থাকে স্কুল, তো সেদিন বন্ধ ছিল, স্কুল বন্ধ থাকার পর সেদিন স্কুলে যাইনি, তারপরের দিন বৃহস্পতিবার স্কুলে গেলাম, হাফ পিরিয়ড ছিল।
আচ্ছা,
তো হাত পেরোক শেষ করে তখন দুপুর এক ফ্রেন্ড খুব জোর করে ধরে নিয়ে গেল তাদের বাসায় যে আজকে আমাদের বাসায় যেতে হবে, ওদের বাসায় যায় হালকা নাস্তা খাওয়া দাওয়া করে চলে আসছি। তো সবাই স্কুলে চলে আসছে, তো আমি একা। তো আমাদের ওখানে একটা জায়গা আছে পঞ্চবটি, পঞ্চবটি মানে পাঁচ বটের সমাহার, পঞ্চবটি পঞ্চবটি ওইখান দিয়ে ওই মানে বাইপাস রোড খুব শর্টকাট হয়, তো ওইখান দিয়ে আসতেছি। আসার পরে স্কুল ব্যাগ কাঁধে আসি, হঠাৎ আমার পিঠের মধ্যে মনে হলো যে কাঁধের যে ব্যাগটা ছিল ব্যাগটা হয়তো বা দুই চার মন হয়ে গেছে ওজন, মানে আমার শরীরে একটা ঝাঁকি দিয়ে
বেলা
দিনের বেলা দুপুর, তখন দুপুর বেলা হাফ পেগরটা ছিল যে ছুটি দিয়েছি, হঠাৎ ঝাঁকি দিল। আমার তো এত ভার ওজন মনে হতো আমি হাঁটতেই পারতেছি না, হাঁটতে না পারার কারণে আমি আস্তে আস্তে খুব ধীরগতিতে বাসায় আসতেছি। আসতেছি বাসায় আসার পর আমি শুধু ব্যাগটা কাঁধের দিকে খাটের উপর রাখছি, রাখার পর আমার কিচ্ছু মনে নাই, আমি খাটের উপর শুয়েছি, আমার হাত পা তো এমন ভাবে কাঁপতেছে একটা মুরগি গলা কাটার পরে যেমন লাফায় সেরকম ভাবে আমার হাত পা সমানে কাঁপতেছে শুধু, মানে আমার কিছুই মুখ দিয়ে বলতে পারতেছি না। তো এই অবস্থা দেখে আমার কাছে গিয়ে আমার উপর ই দিছে লেপ কম্বল যা ছিল দুই চারটা কম্বল দিছে, কম্বল দেওয়ার পর আমার আর কিচ্ছু মনে নেই। তার পরের দিন আমার জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর আমি খুবই অসুস্থ, আমার সারা শরীর হলুদ হয়ে গেছে, একদম হলুদ, কেমন হয়েছে গায়ে হলুদ দিলে যেরকম হলুদ দিলে এরকম হলুদ হয়ে গেছে। হলুদ দেওয়া যাওয়ার পর আমি মুখে কিছু বলতে পারতেছি না, আমি জ্ঞান ফিরে কাউরে দেখি চেহারা, দেখার পরে আবার অজ্ঞান হয়ে যায়। একজনে বললো যে ওর তো জন্ডিস হয়েছে, কি করতো জন্ডিস খুলে কি কবিতাদের নিয়ে গেলে, কিন্তু যখন আমার হালকা হালকা একটু মানে তখন দেখা যায় যে ঘন্টা খানিকের মতো থাকি, দেখা যায় জ্ঞান থাকে, আবার কোন সময় জ্ঞান চলে যায় তখন অজ্ঞান হয়ে যায়, আমি বলতে পারি না। ওই মুহূর্তে যখন আমার নিয়ে যাবো কবিরাজের কাছে, তখন যখনই আমার দাঁড় করা হতে যায় দেখে যে পায়ে একদম ভর নাই, আমার একদম টোটালি শক্তি নাই পায়ে, আমি কোনো বোধ শক্তি পাইনি, আমি যে দাঁড়াবো এই শক্তিটা আমার নাই, মানে পাপ দুমা পাওয়া বসে হয়েছে। অবশ্যই যাওয়ার পর পরে আমাকে খুব কুলে করে নিয়ে কবিরাজ বাড়িতে নিয়ে গেল, আমি তো চিৎকার করতেছি ব্যথায়, কবিরাজ বাড়ি কোথায় করছে পায়ে শুধু পায়ে দুনো পায়ে। তারপর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ বললো যে ওর জন্ডিস টন্ডিস কিছুই না, ওর বাঁচায় চাইলে তাড়াতাড়ি ওরা হসপিটালে ভর্তি করে। তারপর আমার ওই মুহূর্তে আমার হসপিটালে ভর্তি করাই নেওয়া হয়েছে। তারপর কি হয়েছে না হয়েছে দুই তিন দিন পর আমার জ্ঞান ফিরছে ঠিক মতো, তার মাঝখানে খাওয়া দাওয়া কিছুই হয় না, চুল স্যালাইন চল। এরপরে যখন একটু জ্ঞান ফিরছে ভালো হয়েছি, তখন বলে আম্মা বলছে যে তুমি কি কোনো ভয় টয় পাইছিলে, তখন আমারে ফার্স্ট আমি বলি যে আমি ভয় পাইছিলাম সেদিনকে রবি মেরাজের রাত্রে, তখন হুজুর দিয়ে ধারে। তারপর আস্তে আস্তে আমি সাত আট দিন পর আমি একটু সুস্থ হই, তো সুস্থ হওয়ার পরে আমাকে স্বপ্নে দেখায় যে এইখানে একটা গাব গাছ ছিল, যে তুমি এত রাত করে আসতে পারো, এখানে একটা গাব গাছ ছিল, ওই গাব গাছে প্রতি বছর আমাকে গজার মাছ দিয়ে ভোগ দেওয়া হইতো আর আমি এখানেই থাকতাম, তো এখানে প্লট করার কারণে এই গাছটা খাইতে ফলাই নিয়েছে, তো আমার থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই আমি এদিক দিয়ে ঘোরাফেরা করি, আর তুমি আমার সামনেই পড়ে গেছো, কিন্তু তোমার সাহসিকতার জন্য তুমি বেঁচে গেছো সেদিন। আমি তারপর বাড়ির পাশে ওই যেখানে লোকেশনের কথা বলছে তার পাশে আমি বাসে একজন সেন্টু চাচার মা তার জিজ্ঞেস করলাম যে এখানে কি গাব গাছ ছিল, কেনা ছিল এখানে তো প্রতি বছর ঋষিরা এসে ভোগ দিত, তো ওই কারণেই তার সামনে বসে, আর আমার পায়ে অবসর হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে পা দিয়ে আমি লাফতে মারছি, এই কারণে আমার পাটা পুরো অবসর হয়ে গেছিল। তো আল্লাহর
রহমতে ডাক্তার কিছু বলতে পারেনি হাসপাতালে,
হসপিটালে ডাক্তার কিছু
বলতে ব্যথা করছে না,
ডাক্তার শুধু বলছে যে টাইফয়েড জ্বর এরকম কিছু বলছে, জ্বর আসছিল এই কথা বলছে,
জ্বর তো আর মনে হয় পায়ে ব্যথার পরে থাকেনি, টাইফয়েড তো টাইফয়েড
হ্যাঁ পায়ে ব্যথার পরে থাকে না, কিন্তু একটা সমস্যা হয়তো এখানে যে পনেরো দিন পর বা এক মাস পর পর দেখা যায় কোনো এই যে পূর্ণিমা বা আপনার অমাবস্যা এরাতে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হইতো, এখন হয় না, তবে এখন ফুটবল কিন্তু খেলতে পারি না, ফুটবল খেলতে পারি না, আগে খুব ভালো ফুটবল খেলতাম, এখন আমি অনেক দৌড়াইতে গেলে সমস্যা হয়ে যায় পায়ে দুর্বল লাগে, কিন্তু এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। তবে একদিন রাত্রে আম্মাকে সাথে নিয়ে আমার চাতির বাসায় গেছি, আম্মা আমার সাথে সাথে একটা টর্চ লাইট ছিল, আমার হাতেই টর্চ লাইট, রাত্রে যাওয়ার পর হঠাৎ করে আমার সামনে যে একটা মানুষ ক্রস করে দৌড় দেয় ওই ওই একই জায়গায় দৌড় দেয়, দৌড়ানোর পরে আমিও সাথে সাথে দৌড় দেয় দৌড়াতে হবে না মানুষের বলতাম এই তুমি দৌড়াও কেন, তো কোথায় থেকে আসবে এলাকার মানুষ, আমি তো অন্য ফেস দেখছি, এ কারণে ওর পাশে দৌড়াই গেছি, দৌড়া যাওয়ার পর আমার আম্মাও পিছিয়ে পিছিয়ে গেছে, কে কেউ তো নাই তুমি কার কিছু দৌড়াই যাচ্ছ, মানে এটা একটা সমস্যা যে আমি সামনে দেখতে পাইছি যে আমার সামনে দিয়ে ক্রস করে গেল, আমারও দেখার কথা
আসলে
নাই কার কিছু কিছু দৌড়াই যাচ্ছে, আম্মা বলে যে কেউ নাই তুমি কার কিছু দৌড়াই যাচ্ছ,
কার সাথে কথা বলতেছে?
কিন্তু কি হবে
সম্ভব?
এরকম কতবার হয়েছে?
এই দুইবারই হয়েছে। আমার আমার
কি মানুষকে কি দেখেছেন নাকি?
না না, ভিন্ন। আমি চিনি না তাকে। আমি অপরিচিত দেখে যে অপরিচিত মানুষ রাস্তা দিয়ে দৌড়াইতেছে কেন আমার এলাকায়? সেই কারণে আমি ভাই কোথায় থেকে আসছো? দৌড়াইতে হবে না, আমি কিছু কিছু দৌড়াই গেছি। আমিও গেছি, কেউ নাই। আমার বলতেছে কার পিছু দৌড়াইতেছে? তখন তো আমি ভাবলাম যে আসলে কি দেখলাম।
পরবর্তীতে কখনো মানে তাদের দেখা আর পাওয়া যায়নি?
না, তাদের দেখা আর পাওয়া যায়নি।
জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমন ভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন, তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে। আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, তারপর ডর গেম আবারও ফিরবে।
ডর KBC রেডিও 89.2 KBC রেডিও 89.2
শুরু হলো আবারও। আপনারা শুনছেন কেবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ড এলো বান। দৌড়ের রেসিপি একটু আগে আমরা বলে দিয়েছি এবং আশা করছি সেই রেসিপির মধ্যে থেকেই আপনারা দৌড় শুনছেন। দৌড় অনুষ্ঠানে আপনি যদি আপনার ভৌতিক ঘটনাগুলো নিয়ে আমাদের টিমের সাথে বসে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে ভয়েসটি আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
ফয়সুল, একটা ঘটনার মধ্যেই অনেকগুলো মিলিত ঘটনা শুনলাম আমরা তোমার কাছ থেকে, যে স্কুলে যাওয়ার ব্যাগের ব্যাপারটা, তারপরে আবার প্রথম দিন যে অশরীরী জিনিসটাকে তুমি দেখলে যেটা বাতাসে মিলিয়ে গেল তুমি আঘাত করার সাথে সাথে, তুমি কিছু টের পাওনি কিন্তু পরবর্তীতে তোমার পায়ে আবার ঠিকই ব্যথার ব্যাপারটা চলে আসে। ডাক্তাররাও খুব একটা ভালো যে এক্সপ্লেনেশন দিতে পেরেছেন তা না, কবিরাজে তোমাকে পাঠিয়ে দিয়েছেন ডাক্তারের কাছে। যাই হোক, মনে হচ্ছে যে বেঁচে গেছে, অনেক বড় বাচ্চা, আরো বড় বিপদ।
একটা জিনিস বলতে ভুলে গেছি যে হঠাৎ আমাদের বাড়ির পাশে একজনের এরকম ভাড় আসে, অনেকের অনেক রকম সমস্যা থাকে। তো রাত্রে, অনেক রাত্রে, রোজার মাস, রমজান মাস, হঠাৎ সে এরি খাওয়ার আগে সে জিকির করতেছে, একটা মহিলা খুব জিকির করতেছে, মানে আল্লাহ আল্লাহ, মানে অস্বাভাবিক রকম করতেছে। করার পর সবাই তো তারে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর আমিও গেছি, যাওয়ার পর আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছি। তখন আমার দিকে লক্ষ্য করে কাউরে কিছু না বলে সেদিন কারাই দুই জায়গায় কেন গেছিলি, পরে তো খাই ফেলাই তো ভাইজা গেছ, ঠিক এইরকম একটা মহিলা মানুষ এভাবে কথা বলতে পারে, মহিলা বয়স না, একটা ছেলে বয়সে মানুষের বলতেছে তুমি আমারে খাই ফেলাই তো সেদিনকার, তুমি বাইসা গেছো কেন সেদিন?
ঘটনা কতদিন পরে?
এটা ওই ঘটনার প্রায় 3-4 বছর পরে।
ওই মহিলাকে তো
ওই মহিলা জানেই নাই এই কাহিনী, না ওই মহিলা সে আমার এই কথা বলতে, তখন মানে আমার তো টনক মহিলা গেছে, সে কিভাবে জানলো এই কাহিনী?
তোমার দিকে তাকিয়ে
আমার দিকে থাকে, এত মানুষ থাকা সত্ত্বেও আমার দিকে থাকে।
এটা কোন জায়গায়?
এটা হচ্ছে আমার বাড়ির পাশে আইসা বাড়ি করছে আর কি, তাদের বাড়ি ফরিদপুর, তো ওইখানে এসে বাড়ি করছে, শিলার নানি আমরা সবাই বলি।
ওনার এখন ওখানে থাকেন?
হ্যাঁ এখন ওইখানে।
তো ওনার সাথে কি পরে আর কোনো কথা হয়েছিল যে আপনি এটা কিভাবে জানলেন?
না না, পরে আর কোনো কথা হয়নি। তারপর আমার এই কথা বললে সে বলল কি আমি গোসল করব, তখন শীতের রাত ছিল, রমজান মাস,
এই শীতের রাতে সে গোসল করতে চলে গেল দৌড়ায়, কয় আমার সাথে কেউ আসবা না। পরে যায় এই শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করে সে আসে, পরে আসতে করে সব ঠিক স্বাভাবিক। মানে তার কাছে একটা নাকি এরকম জিন আছে যেটা খুব বেশি সমস্যা করে না, ভালো ভালো জিন, কোনো সমস্যা করে না।
হয় মাঝে মাঝে এরকম অনেকের অনেক ধরনের ক্ষমতা থাকে, তবে উনি যেটা বলে দিয়েছেন হঠাৎ করে না চিনে না জেনে, তোমাকে তো নিশ্চয়ই সে চেনে না আগে কোনোভাবেই,
ওই ঘটনাও জানতো না।
ঘটনা তো জানার প্রশ্নই ওঠে না, ঘটনা তো অনেকেই জানে না, যারা তোমাকে চেনে তারাও জানে না, বাট ওই মহিলা তো তোমাকে চিনতেও না বোধ হয়।
তখন একদিন বাবার খুব চা খাওয়ার নেশা ছিল।
আচ্ছা,
আমাদের ওইখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে ঋষিপাড়া। তো সে ঋষিপাড়া ওইখানে চা খেতে গেছে, চা খেতে খেতে যাওয়ার পরে অনেকের সাথে গল্প করতে অনেক রাত হয়ে গেছে, বাড়ির দিকে। হঠাৎ সে দেখে যে নদীর পাশে দাঁড়ায় একটা সাদা কাপড় পরা পরিহিত অনেক লম্বা একটা লোক, তাকে ডাক দিছে, জোর একটা ডাক দিছে। ডাক দেওয়ার পর আমার আব্বু তাকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে সে চলে আসে। চলে আসার পর বাসায় সে কিছু চেনা বাদাম নিয়ে আসছিল।
আচ্ছা,
তো আমি তো তখন ঘুমাই নাই, আব্বুর সাথে ঘুমাই। তো সে চেনা বাদাম খাইতেছে, আমার দিছে, দেওয়ার পর একটু পরে বলে আমার বুক জ্বলতেছে, বুক জ্বলতেছে। তো বলার পর সাথে সাথে একটু পরে দেখি যে বমির ভাব করতেছে।
আচ্ছা,
তো আম্মাও ছিল, আমার বোনও ছিল, সবাই তখন হঠাৎ এরকম করে বমির ভাব করে হঠাৎ করে ফিট হয়ে গেছে, মানে একদম জ্ঞান হারা হয়ে গেল হঠাৎ।
কোন রকম কোনো অসুস্থতা আগে থেকে ছিল না?
কিছুই ছিল না।
ওনার বয়স কত?
তার বয়স এখন 75।
তখন
ছিল প্রায় 20 বছর আগের কাহিনী।
আচ্ছা,
তখন 50 ছিল, 50 বা 55 এরকম। তো দাঁত লেগে গেছে, একদম দাঁত তার লেগে গেছে। লেগে যাওয়ার পরে আমরা তো ভয় পাইছি খুব, আমি তো চিৎকার করতেছি যে আব্বুর কি হইল। তখন আমাদের বাড়ির পাশে একটা রাখা ছিল মন্টু, সে হুজুরে ডাকতে যায়, আমাদের ওখানে খুব কামেলদার একটা হুজুর আছে, সালাম হুজুর, তাকে আনতে যায়। সে আসার পরে আব্বাকে মানে কি করে তিন সুরা বিভিন্ন সুরা বইরে তাকে ফু দেয়, ফু দেওয়ার পর সে শুধু ঘুমরায় কিন্তু কথা বলে না। পরে পরবর্তীতে হইলো কি বলে, আমি কথা তোদের সাথে বলবো না কারো হঠাৎ করে, কিন্তু আব্বুর কণ্ঠে না, আব্বুর কণ্ঠে না। তারপর হুজুরকে বলতেছে তুই এখন যা, আইলে কিন্তু তোর খবর আছে। তারপর হুজুর করলো, উজু করে আসলো আবার ফিরে। তো উজু করে আসার পর তাকে ই করলো, সুরা বই দেয়, সুরা কালাম করে তার নিজের মানে বাদ দিয়ে নিয়ে নিল হুজুর। নেওয়ার পরে পরে বললো যে তুমি কোথা থেকে আসছো? পরে বললে যে আমার তাইজুদ্দিকানায় দিয়ে গেছে। তাইজুদ্দিকানাকে অনেক বছর আগে তাইজুদ্দিকানা একটা ফকিরা ছিল আমাদের ওইখানে, খুব মানে নাম করা ফকির। সে এরকম ফকির ছিল যে আব্বা একদিন ঘুমাই রয়েছে, ঘুমাই থাকার পরে বলতেছে আমি সকালে উঠবো না, আমার ডাকজো না, কারণ এক জায়গায় যাইতে হবে। সে কিন্তু চোখে দেখে না, কিন্তু একদম স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে সবসময়, একদম দুনো চোখ অন্ধ, চোখই নেই তার,
অথচ সে সবকিছু
সবকিছু দেখে। মানে তার এতটা ই ছিল, ক্ষমতা ছিল, মানে ব্ল্যাক ম্যাজিক জানতো সে, এরকম ক্ষমতা ছিল যে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতো সব, কারো কোনো সাহায্য ছাড়াই। তো তখন আব্বার ঘুমায় রয়েছে, ঘুমায় থাকার পরে আব্বার বালিশ সময় মতো ঠিকই বালিশ তারে ধাক্কায় উঠাই দিয়েছে, মানে বালিশ তাকে উঠাই দিয়েছে। আমার আব্বা যত ঘুমাইতে চায় বালিশ তাকে সোজা করে উঠাই দেয়, বালিশ তারে ধাক্কায় ধাক্কায় উঠাই দিয়েছে। এটা মানে খুবই আজব একটা কাহিনী। তারপর সেই ব্যক্তি তাই যদি কানা, সেই আমার আব্বার এই দিনটা মানে আব্বার সাথে দিয়ে দিছে। তো বলে যে থাকো কই, আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি, দিনে বললো সংকার ছেড়ে দেবো না। তারপরে বলে না আমি ছাড়বো না তাকে, আর আমার কিন্তু এক কান ফোরানো, দেখেন ভাই আমার কিন্তু একটা কান ফোরানো, কারণ আমার দুই ভাই আগে মারা গেছে।
আচ্ছা,
আমি জন্ম নেওয়ার আগে সে বলছে যে দুইজনকে খাইছি, এইটাতেও শেষ করে তারপরে যাবো, মানে দুই ভাইকে মেরে ফেলছে অলরেডি। দুইজনকে শেষ করছি, খাইছি, এইটাও খাবো, শেষ করে তারপরে যাবো, তার আগে যাবো, মানে আমার কথা বলতেছে। দুই ভাই মারা যাওয়ার পরে আমি যখন জন্ম নেই তখন আমার কানটা ফরা দেয়, কান দিতে হবে আর কি। তারপর অনেক ই করলো, হুজুরে করলো, যেমনি হোক তাকে স্বীকার করাইলো যে যাবে, গাবির সে বলে কিছুতেই যাব না, পরবর্তী হইল কি যে আমার যাব কিন্তু তোদের একটা ক্ষতি করে যাব। কি ক্ষতি? তাই কি যে যেকেউ একজনকে নিয়েই যাব, না নিতে পারবো না, এর জন্য এর বিনিময় কিছু, কারণ এর বিনিময় কিছু চাই না, কিন্তু আমার নিয়েই যাবে,
একজনকে নিতেই হবে,
একজনকে নিতেই হবে। তারপর হুজুরে বলে কি তাহলে তোমার আমি বন্দি করুন, তাহলে তোমাদের পুরাই দিব আমি। তারপর ওই একটু ভয় পায়, ভয় পাওয়ার পরে তাহলে ঠিক আছে যাবি, তবে তোর ভালো হইব না আমার কাছে দিই করে দেয়, ওর কাছ থেকে সরাই দেয় তাহলে তোর ভালো হইব না, হুজুরে বলে রাখে আমার ভালো মন্দ আমি এটা দেখে নিব। কারণ তার জন্য শিকার হলো এবং বলো কিভাবে যাবে একটা নজরে রেখা যেত, খালি উত্তর পাশের দরজাটা খোলা দাও, আমি ই কি করে জুতায় কামড় দিয়ে তারপর চলে যাব। তারপর বলে আব্বা তো শুয়েই আছে, ওই মুহূর্তে একটা জুতা কামড় দিয়ে এমন একটা লাভ দেয় যে উত্তর সাইডটা কোন জায়গায় যায় পরে, মানে আমরা পরবর্তীতে খুঁজে পাই অবশ্য তার অজ্ঞান অবস্থায় কিন্তু অনেক দূরে যায় পরে, একটা স্বাভাবিক মানুষের পক্ষে এত দূর যাওয়া সম্ভব না। তো এটাই ছিল আব্বার স্টোরি টাইম। আমার খালাতো ভাই তখন জোয়ান মানুষ আমার মতো বয়স, এটা অনেক বছর আগের কাহিনী। তো অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু, এরকম কারণে অনেকের সাথে বিভিন্ন রকমের অলস যারা ছিল তাদের সাথে গল্প গুজব হইতো। ওইখানে একটা ক্যান্টনমেন্ট ছিল, এটা খুলনার কাহিনী।
আচ্ছা,
ক্যান্টনমেন্ট ছিল, ক্যান্টনমেন্টে একজন বাবুর্চি ছিল যে ব্ল্যাক ম্যাজিক জানতো, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক। আমার কালো তো ভাই বললো আমি ওকে শিখতে চাই, আমার একটু শিখান। সে বললো যে শিখতে পারবা, তবে এর মধ্যে কিছু শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে কার্তিক মাসে যেই অমাবস্যাটা হয়, সে অমাবস্যার রাতে, অন্য কোনো রাতে লেব না, কার্তিক মাসের অমাবস্যার রাতে খেজুরের রস যে পাতে, ওই খেজুরের রসের মধ্যে দেখবেন শেষ মুহূর্ত পর্যন্ত একটা রশি বাঁধা থাকে, এই রশিটা কার্তিক মাসের রাতে উলঙ্গ অবস্থায় নির্জন, কেউ দেখলে হবে না, একদম কেউ জানি না দেখে এরকম সময় যায় তোমার ওটা চুরি, ওইটা আনতে হবে এবং আইনে ওই রাতেই আমাকে দিতে হবে।
আচ্ছা,
তাইলে তুমি এটা দিয়ে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক শিখতে পারবা। তুমি যদি এটা আনতে পারো, তবে এটা আনতে গেলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়ে দেবো, এই বিপদ গুলো তোমার অলঙ্গ অবস্থায় যাবো নাকি তোমার কাপড় পরে যাবো, চিন্তা করলো অলঙ্গ অবস্থায় গেলে কাপড় পরে যাই কি হয়। তখন ও একটা কথা বলে নেই, ওইখানে তারা দুইটা ফ্রেন্ড ছিল, দুটা ফ্রেন্ডই যাওয়ার জন্য 100% প্রস্তুত, যে দুজন দুইজন দুই ইসে যাইব, দুই বাগানে যাইব, যাই ওই জিনিস রশিটা চুরি করবো, ওইটা আনবো। তো সে রওনা দেয় আসতে করে বাসা থেকে, আগে গেট খোলা রাখে, বাড়ির পিছনের দরজাটা খোলা রাখে যেন কেউ যেন শব্দ না পায়, অনেকে রাত্রে সে বের হয়। বের হওয়ার পর রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে যায়, সামনে যাওয়ার পরে তো দূরে খানিকক্ষণ দূরত্ব যাওয়ার পরেই দেখে যে একটা বাঁশ বাগান, বাঁশ বাগানের ওইখান থেকে একটা শিয়াল আস্তে আস্তে হাইটে আস্তে আস্তে, স্বাভাবিক শিয়ালের মতন খুব স্লোলি আসতেছে। একটা মানুষকে দেখলে শিয়াল কিন্তু ভয় পায়, দৌড়ায় পালায়, কিন্তু পালায় না,
সেটা তাকিয়ে ছিল কোন,
হ্যাঁ সেই একই দিকে তাকায় রয়েছে, ভাইয়ের দিকেও তাকায় রয়েছে, অন্য কোনো দিকে না, রোড ক্রস করবে। আস্তে 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 আসতেছে, আইসে তার সামনে দেয়া যখন যায় ওই মুহূর্তে সে কয়েক মানে একটা শিয়াল তাড়ানোর মতো একটা শব্দ করছে, শিয়াল তাড়ানোর মতো শব্দ করছে। এই মুহূর্তে শব্দ করার পর শিয়াল কোনো রিয়াকশন নেই, শিয়াল আস্তে আস্তে হাইতে যাচ্ছে। যখন একটা কষে কি হয়, শিয়াল কোনো ভয় পায় না, এটা কেমন শিয়াল, একটা লাঠি নিছে, লাঠি দেওয়া যেই তাড়াইতে গেছে আর শিয়ালটা তার দিকে এইরকম ভাবে তাকাইছে, দেখে যে শিয়ালের চোখ পুরো আগুন, সে তো তখন ভয় পেয়ে গেছে একদম। ঘটনা কি, শিয়াল এরকম ভাবে তাকাইলো, সে তো মনে করছে যে ওই যে তখন ইসের কথা, ওই বাবুর্জির কথা মনে করছে, অনেক কিছু সম্মুখীন হতে ওইগুলি কভার কাম করে, আর সব সে বলে দিছে যে পিছে যত পিছিয়ে হোক পিছে তুমি তাকাইবে না, সব পিছিয়েও তাকায় না, সে পিছে তো ঝড় তুফান অনেক কিছু হইতেই আছে। ওই মুহূর্তে ওই শিয়াল সাইডের সামনে যায়, সামনে যাওয়ার পর দেখে যে একটা সাদা একটা বাছুর, মানে সবে মাত্র হয়েছে এরকম একটা বাছুর, গরুর বাছুর। তো সে বাছুর তার সামনে দিয়ে ক্রস করতেছে বারবার, তো একটু পরে দেখে বাছুর নাই, তাকে ভয় দেখাইতেছে, তাকে কিন্তু শরীরে কাজ করে না। আর ওই লোকে বললে দিছে যে তুমি যত ভয় পাও তোমাকে কিন্তু কেউ কি করবো না, কেউ কোনো কাজ করবো না। কিন্তু সে যখন যায় ওই বাগানের ওইখানে যায়, ওইখানে যাওয়ার পর দেখে যে ওই বন্ধুটা যার একটা বন্ধু আছে সে ডাক দিছে, পিছন পিছন থেকে ডাক দিছে, দুইজনে যাওয়ার কথা, সে এক বাগানে যাবে, সে এক বাগানে আগে সিলেক্ট করার কথা। সে দেখে যে উলঙ্গ, সে পিছন দিকে তাকায়, কিন্তু ফকিরে বলে দিছিল যে যা কিছুই আসুক কিছু তাকাবে, কিন্তু তার বন্ধু এখানে আসছে। ঘটনা কি? তো বলতেছে কিরে তুই কাপড় পরে আসছিস কেন? তোর না উলঙ্গ হয়ে আসতে বলতো, কয় যে না মলঙ্গ এলে লজ্জা লাগে, কেউ যদি দেখে ফেলে, কেউ দেখে ফেলে তো তোর সাধন হইব না, কয় কি যে না সে সমস্যা নাই। তো সে করে কি করে তাহলে পারতে যাই, তার ওই মুহূর্তে সেন্স নাই যে বন্ধু নাকি এটা কে,
একসাথেই তো আসছে।
তো তখন সে যখন গাছে উঠতে যায়, ওই বন্ধু বলে যে না তোর গাছে উঠা লাগবে না, তুই নাম কয় নাম পারো এটা পারতে যাবো, ওর বন্ধু উঠতে দেবো না। তখন করে কি বন্ধুর সাথে কোনো তার সাথে কোনো ঝগড়াও নাই, আগে পরে বন্ধু হঠাৎ করে তাকে আঘাত করা শুরু করে, সেও দুজনে মানে মারামারি শুরু করে দিয়েছে, মানে কোনো কারণ ছাড়াই একজন আরেকজন দিয়ে মারামারি শুরু করেছে, একজন আরেকজন দিয়ে মনে করেন ঘুষি দেয়, কি দেয়, জড়াজড়ি করে, খুব বেদম মারামারি। মারামারির পরে একটা সময় তার মাথায় আসে কি রে ওর তো এই বাগানে আসার কথা, ওর তো অন্য বাগানে যাওয়ার কথা, তাহলে উনি এখানে আসলো কেন, আর আমার বন্ধুর বেশ দূরে, তাহলে আমার মারতেছে কেন, আমারে মারতেছে কেন, এই প্রশ্ন যখন হয়েছে তখন তো সে আর কিছু বুঝতে বাকি রয় নাই, সে আমার রাস্তা পায়ে গেছে, কিন্তু তখন খেয়াল করলো যে তাকে খামছে যে আছে, কিন্তু হাতে আঙ্গুল তিনটে এবং তার শরীরে হালকা পশম গুলি খুব বড় বড়,
হাতে আঙ্গুল তিনটা,
হাতে আঙ্গুল তিনটে। তখন সে সুরা কালাম পড়া শুরু করলো, অনেকক্ষণ মাতামারি করলো, সুরা কালাম পড়া শুরু করলো, উঠে আস্তে আস্তে পালাই গেল, পালাই গেলার পর তার মনে খুব ভয় ঢুকে আছে, কয় কি আমার এটা নেওয়ার দরকার নেই। তখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে এসে বললো, বাড়ির দিকে ফিরে এসে যখন সে বাসায় চলে গেল, তার পরের দিন ওই বন্ধুরে বলছে এই কাহিনী, কাহিনীর পর দেয় যে শরীর খুলাইছে, দেখে যে শরীরের মধ্যে দাগ, তিন আঙ্গুলের সব ছাপ, একটা মানুষের স্বাভাবিক মানুষের কিন্তু পাঁচটা আঙ্গুল থাকে,
চার আঙ্গুলের ছাপ পড়বে,
চার আঙ্গুলের ছাপ পড়বে যদি খাঁচি দেয়, তো ওখানে তিন আঙ্গুলের ছাপ। তখন সে ওই ইসের কাছে গেল, যে বাবুর যে বলছে ব্ল্যাক ম্যাজিক জানে, তার কাছে গেল, যাওয়ার পর বললো সব কাহিনী, কয়েকটি যে তোমরা বেঁচে গেছো গা, হয়তো বা তোমারে ওই সময় তোমাকে মাইরেও ফেলাই পারতো, কারণ এটা যদি কেউ আনে সে এই রশিটা দিয়ে অনেক ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, এই কারণে দেখা যায় যে বিভিন্ন রকম জিন থেকে শুরু করে বিভিন্ন রকম অশরীরী আত্মাদের মধ্যে বাধ্য করা যায়,
সুতাটা দড়ি থেকে থাকে,
হ্যাঁ হ্যাঁ থাকে, এবং এটা দিয়ে অনেক আত্মাদের দেখা যায় অনেক রকম এরকম যেগুলি আছে ভূতপ্রেতাবি যাবি এগুলিকে বাধ্য করা যায়, এই কারণে তারা এগুলি নিতে দিল না তোমার, কিন্তু তুমি যদি সে তুমি সাহসী করবে, তুমি যে মারামারি না করতে পারতা বা তুমি সুরা কালাম না পারতো, তাহলে তোমার হয়তো কোনো একটা সমস্যা, কোনো সমস্যাই হতো না তুমি যদি পিছিয়ে না তাকাইতে, তোমারে কেউ আঘাত করতো না, তুমি পিছিয়ে তাকাইছো যদি দেয় তোমার এই আঘাত করছে, এটাই ছিল আমাদের একটা স্টোরি।
Well, Faizul, thank you very much. তোমার বলা গল্পটা আসলে কি বলবো, ব্ল্যাক ম্যাজিক অনেক ধরনের আছে, ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট অবশ্যই হচ্ছে ভুডু। তো তোমার এখানে যেটা বুঝলাম, সামহাও খেজুরের পাতার সাথে খেজুরের ডালের সাথে যে দড়িটা ঝুলতে থাকে সেটার সাথে কিভাবে কানেক্টেড, সেটা আসলে এক্সপার্ট ব্ল্যাক ম্যাজিকার না হলে অনেকে হয়তো বলতে পারবে না। ফর এক্সাম্পল, আমরা একটা স্টোরি অনেক আগে ধরে নিয়েছিলাম যেখানে ব্ল্যাক ম্যাজিক করার জন্যই আনতে বলা হয় কোনো একটা কবরের ভেতর থেকে কোনো একটা লাশের একটা অংশ, সেখানে কিন্তু খেজুরের গাছের সাথে যেই রশিটা থাকে সেটার ভ্যালিডিটি কতটুকু, আমি আসলে দুটোর ভ্যালিডিটি নিয়েই কনফিউজ, তারপরেও আমি ওভাবে ঠিক বলতে পারছি না। তবে তোমার স্টোরিতে কিছু একটা ছিল যে জিনিসটা আতঙ্ক তৈরি করবে, আর ওনারা এত সাহস করে কিভাবে এত রাত্রেবেলা গেল, এবং এরকম একটা অ্যাটেম্প্ট যারা নিবে তাদের মনে হয় এটা চিন্তা রাখা উচিত যে এটার পরিপ্রেক্ষিতে কিছু একটা হবে, সেটা যদি নেয়ার ক্ষমতা না থাকে তার আগে পর্যন্ত মনে হয় ইফ ইউ আর নট ব্ল্যাক এনাফ দ্যান ডোন্ট গো ফর ব্ল্যাক ম্যাজিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ধরনের কোনো কিছু আসলে করাই ঠিক না। যাই হোক ফাইজুল, অনেক সুন্দর গল্প শুনলাম তোমাদের কাছ থেকে, এখন আরো গল্প শুনি, কি বলো? আমাদের কাছে যে একদম অনেকক্ষণ ধরে গল্প বলছিল এবং এখন অনেকক্ষণ ধরে বসে আছে, তার বাবার একটি ঘটনা মনে হয় আমাদের শুনতে হবে, কারণ আমি যা বুঝতে পারছি
সে যেভাবে গল্প ওটা বলার চেষ্টা করছে বা বলতে চেয়েছিল শুরুতেই যথেষ্ট ভয় সে নিজে পেয়েছিল এবং তার বাবার কি অবস্থা ছিল আমি জানি না, বাট আমার মনে হয় শ্রোতা বন্ধুরা জানতে চায় এবং আমি আর সুমন অবশ্যই জানার জন্য রেডি। তো এখন আবারও ব্যাক করব অনেকক্ষণ ধরে বসে থাকে আর রনি ভাইয়ের কাছে, যে রনি ভাই প্লিজ আপনার বাবার সাথে কি ঘটেছিল এবং সেটার থ্রুতে আপনার এখন কোনো এফেক্ট আছে কিনা আমাদেরকে যদি একটু জানান।
একদিন বাবার একটা চাচাতো বোন ছিল ছোট, 6 মাস বয়স, সে চাচাতো বোনের হয়তো কোনো একটা রোগ হয়েছে, কেউ বলতে পারে না, ডাক্তারকে ওই দেখাইছে। আপনার রোগটা হলো কি মানে হঠাৎ হঠাৎ উঠা বসা পড়ে আর চোখ বড় বড় করে ফেলে,
6 মাসের বাচ্চা,
6 মাসের বাচ্চা উঠা বসা পড়ে। তারপর একদিন ঘটলো কি সে বেশি উঁচা বসে পড়তেছে,
হরমোনাল চেঞ্জ যখন মাঝে মাঝে হয়, যদি খুব বাজে ভাবে হয়, ব্রেন মাঝে মাঝে ট্যাকল দিতে পারে না। আমরা শুনেছি মৃত মানুষের হাতও নড়াচড়া করে এবং সেখান থেকে অনেকে ভয় পেয়ে মারাও গেছে মর্গে, কিন্তু আসলে বিভিন্ন রকম রগে টান পড়ার কারণে, অনেক রকম অ্যাবনর্মালিটিজ এর কারণে, কিছু মানসিক রোগের কারণে, ব্রেনের কিছু ডিসফরমেশনের কারণে মানুষের ব্রেন মাঝে মাঝে অতিরিক্ত কাজ করে এবং সেই 6 মাসের বাচ্চাটা যা করছে তা কিন্তু ইচ্ছাকৃত ভাবে করছে না, তার ব্রেনের কোনো একটা ম্যালফাংশনের কারণে এই ধরনের কিছুটা হয়তো হয়েছে। তারপর কি হয়?
তারপর একদিন এই ঘটনাটা বেশি ঘটতে থাকে, ঘটতে থাকার পর সেদিন রাত্রে হঠাৎ করে মারা যায়, কোনো কিছু বোঝার আগে মারা যায়
বাচ্চাটা, সেই রাত্রে
মারা যায়। মারা যাওয়ার পর তখন রাত্রে মারা যায় আপনার 10:11 দিকটা, আমার বাবার যে বাবা ছিল, আমার দাদা দাদা বা আমার কাকারা যে দূরে ছিল, মানে অন্য একটা গ্রামে থাকতো, সেই গ্রামে যাইতে আপনার মনে করেন 3-4 ঘন্টা লাগবো
গাড়িতে,
গাড়িতে না হাইটে রাইতে,
হেঁটে যাওয়া ছাড়া
হেঁটে যাওয়া কোনো উপায় নেই। তখন আমার বাবার বয়স তো 16 বছর, সেই সময়ের ঘটনা। আর যাইতে হবে কি ওই ওই গ্রামে যাইতে হবে আপনার মনে করেন খেত দিয়ে হাইতে, গাড়ির কোনো রাস্তা নাই আর কোনো হাইওয়ে নাই। তারপর কি করলো, তাদেরকে খবর দেওয়া লাগবো, তখন তো মোবাইল তখন চলে না বেশি একটা, সবাইকে বললো গ্রামে যে ছেলেরা আছে ইয়ং বয়সে, ছেলেদেরকে বললো যে বাবা তোরা সূর্যের সাথে যা, বাবার নাম ছিল সূর্য, সূর্যের সাথে যা খবরটা দিয়ে আয় সবাইকে। তারপর সবাই বললো কি না আমরা যেতে পারবো না, আমাদের তো সকালে কাজ আছে, আমরা এখন যেতে পারবো না। তখন আমার বাবা কি সাহস করে বললো যে কেউ যাওয়া লাগবো না, আমি একাই যেতে পারবো। তখন বাড়িতে সবাই বাধা দিল যে তুই একা যেতে পারবি না, যে ভয় পাবি, কয় না আমি কোনো ভয় পাবো না, আমি একা যেতে পারবো।
ঘর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, সুমন রেহান এবং লোবান। রাতের গভীরতা, রাতের তীব্রহর, অদ্ভুত রকমের এক মায়াময়তা, এই মায়াবী রাতে কারো কারো কাছে চমৎকার একটা অনুভূতি, কিন্তু আমরা সেই সব অনুভূতি খুঁজে বেড়াচ্ছি যা একেবারেই অবৈজ্ঞানিক, মনের অন্তরালে বিভিন্ন রকম প্রশ্নের জন্ম দেয়, ভয়ের জন্ম দেয়, কারণ ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত 1টায় আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না।
ডর ABC Radio, FM 89.2. ABC Radio, FM 89.2.
আমি আরজে কিবরিয়া, সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে 4 জন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে ডরের অভিজ্ঞতা শেয়ার করার জন্যে। আপনি যদি ডরে এসে আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর।
কেননা আমি কোনো ভয় পাবো না, আমি একাই যেতে পারবো। তখন সে কের কথা না শুনে একাই যাওয়া শুরু করলো। তখন কোনো টর্চ টর্চ কিছু টর্চ কোনো কিছু নেই। তারপর সে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যে মানুষ গ্রামের মানুষ মরলে যে তার নিজের জমিতে কবর দেওয়া হয় অনেকের। তখন একটা কবর ছিল নিজের এলাকা নিজের জমিতে কবর দিতে। তখন সেই কবরের পাশে যাওয়ার পর দেখে কি একটা কুকুর দাঁড়িয়ে আছে। সে আমার বাবা মাথায় কিছু নেয়নি, তোরা অস্বাভাবিকভাবে কিছু নেয়নি।
একটা কুকুর থাকতেই পারে গভীর রাতে,
থাকতেই পারে। তখন সে সাইকেলটা ওই কুকুরের সাইকেলটা তখন হাঁটা শুরু করে। তখন হাঁটতে আসতে কিছু ধর হাঁটার পর সে অনুভব করলো যে তার পিছনে কিছু আসতে আসে বা আসতে কিছু। তারপর সে যখন পিছন তাকালো দেখলো কি সে কুকুরটা, যে কুকুরটা কবরস্থানের পাশে বসে আসলো কবরের পাশে। তারপর সে এটাও অস্বাভাবিকভাবে কিছু নেয়নি, কুকুর আসতেই পারে তার পিছনে। তারপর আরো কিছু দূর যাওয়ার পর দেখে কি তার পিছনে মানে বড় কিছু আসতে আসে। তখন যখন সে পিছনে চায় দেখে কি একটা গরু।
সে কুকুরটা কোথায়
তখন? সে কুকুরটা নেই, একটা গরু, গরু আসতে আসে। তখন সে দাঁড়িয়ে পড়ে গরু দেখা, এত একটা গরু আসবে কোথা থেকে। তারপর গরুটার থেকে আপনার বিড়াল হয়ে গেল। বাবা যখন দাঁড়াইছে তখন গরুর থেকে বিড়াল হয়ে গেল
তার চোখের সামনে,
তার চোখের সামনে বিড়াল হয়ে গেল। বিড়াল থেকে আছে আপনার শিয়াল হয়ে গেল, শিয়ালটা আরো বিভিন্ন রূপ কিন্তু আছে। বাবা দেখা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে একটা দৌড়তে দৌড়তে। পর কিছু দূর যাওয়ার পর তারপর ভাবলো যে আগুন থাকলে তো শুনছি, আগুন থাকলে কোনো ভূত পেট বা কোনো খারাপ কিছু সামনে আসতে পারে না। এই জন্য সে বাবা একটা সিগারেট ধরায়। বাবা তখন সিগারেট খায়, তখন সিগারেট ধরায়। সিগারেট ধরার পর তখন যে আপনার যে গরু বিভিন্ন অস্বাভাবিক কিছু আশা ছিল তখন সেটা কিছু নেই। তখন আর বাবা আসতে একটু সাহস পেলো, সিগারেট যেহেতু হাতে আসে এখন কোনো কিছু আসতে পারবো না। হাঁটতে আসে, হাঁটার পর আপনার দূরে খেয়াল করলো চাঁদের আলোকে, তখন চাঁদের আলো বেশ ভালো ছিল। তখন চাঁদের আলোতে খেয়াল করলো আপনার কিছু লোক সাদা পাঞ্জাবি পরা মাথায় বাগিয়ে দেওয়া আস্তে আস্তে একটা ঘাটিয়া নিয়ে। তো ঘাটিয়া নিয়ে আসার পর বাবা একটু সাহস পেলো যে না হয়তো গ্রামের কোনো কেউ মারা গেছে,
সংগ্রহ পাওয়া গেল।
সংগ্রহ পাওয়া গেলো যে আপনার গ্রামের কেউ হয়তো মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য হয়তো নিজের জমিতে নিয়ে আসছে। তখন বাবা তাদের সাথে কথা বলার জন্য একটু সাহসের জন্য তার সামনে গেল। হয়তো তাদের সাথে গেলে হয়তো আমি একটু সাহস পাবো, আমার একাকিত্ব বোধ করল না। তারপর তাদের সামনে গেল, সামনে যাওয়ার পর গিয়ে দেখে কেউ নাই। আর যেই লাশটা ঘাটে নিয়ে আসছিল পাঞ্জাবি পরা সাদা লোকগুলো, সেই লাশটা রাখছিল আপনার একটা হিজল গাছের নিচে।
আচ্ছা, লাশটা কি উনি রাখতে দেখেছিলেন? এই জন্যই আগাচ্ছিল না?
জি জি, লাশটা রাখতে হয়তো মনে
করে দেখছেন যে কোনো কেউ লোক নেই, খাটিয়া টাটিয়া কিছু নেই।
খাটিয়া ছিল কিন্তু কোনো লোক ছিল না।
আচ্ছা, খাটিয়াটা রাখা ছিল,
খাটিয়া রাখা
ছিল, মানে লাশ ওখানে রেখে ওনারা চলে গেছে,
চলে গেছে উঠাও কেউ নেই।
তারপরে তারপরে
তারপর আপনার ওই সামনে গেল, হিজল গাছের সামনে গেল, লাশের সামনে গেল। হয়তো কি বললো যে তারা কি নিয়ে আসলো, কে গেল গা, তারা তো যেতে দেখলাম না। তো সামনে গেল, সামনে ঘাটিয়াটা দেখি তো কি এটা ঘাটিয়ার মধ্যে। তখন সামনে যায়, সামনে গিয়ে দেখি যার মৃত্যুর খবর নিয়ে যেতেছে তার রিলেটিভের কাছে, সে লাশই এখানে ছিল, তার সে চাচাতো বোন।
মানে তাহলে ওই লোকগুলো কে, কারা নিয়ে এসেছে লাশ
বলতে পারি না, কিন্তু কেউ কেউ নাই এখানে।
তারপর ওটা তো আমার মনে হয় না ওই লাশ,
সে দেখে তো চমকে যায়। চমকে যাওয়ার পর সে আরো বেশি ভয় পায়, সে ভয়ে চিৎকার দিয়ে দৌড় শুরু করে। যখন দৌড় শুরু করে তখন দৌড়তে দৌড়তে এক পর্যায়ে হাঁপায় যায় সে। হাঁপায় যাওয়ার পর তারপর আপনার ওই যে ক্ষেতের মাঝে একটা খাল থাকে, খাল কাটা থাকে আপনার বড়, বিশাল বড়। সেই খালের একটু মানে বেশি বেশি দূরে না, খুব কাছাকাছি, সে গিয়া হরে না দাঁড়ায় থাকে, দাঁড়ায় একটু জিরানোর জন্য। সে যখন হাঁপে গেল সে দাঁড়াইলো, দেখে একটা নৌকা আসতেছে পালতোলা। সে পালতোলা নৌকা দেখে বুঝতে পারলো যে সামনে একটা খাল আছে। তখন সে দাঁড়াই রইল, নৌকা যাক তারপর আমি খালটা পারে যাব। সেই সামনে নৌকার সামনে যায় নাই, কারণ একটাই ভয়, ওই যে সাদা লোকগুলো দেখছিল যাওয়ার পর সে কোনো কিছু পায় নাই। হয়তো সে ভয়ে নৌকার কাছে যায়নি, হয়তো এটা কোনো অস্বাভাবিক কিছু হইতে পারে বা কোনো একটা ক্ষতি হইতে পারে, এই জন্য সে সামনে গিয়ে
দেখে। মানুষ দেখার আগ পর্যন্ত সে আসলে সাহস ফিরে পাচ্ছে,
সাহস ফিরে পাচ্ছে না। তারপর সে নৌকাটা নিজের মতো চলে গেল, পান্তলা নৌকাটা
উনি থামাইনি,
থামাইনি, নৌকাটা নিজের মতো চলে গেল দূরে, বহু দূরে চলে গেল। চলে যাওয়ার পর সে যখন খালের সামনে গেল, খালের সামনে যাওয়ার পর দেখে কি খাল শুকনো, খাল টোটালি শুকনো, কোনো পানি নেই
খালের নৌকা।
কিভাবে নৌকা গেল সে দৌড়াতে শুরু করলো, তখন তার পিছনে একটা কালো কালো শেরু টাইপের একটা কিছু আসতেছে। সে অনুভব করতেছে যে
বুঝতে পারছে তার পিছনে কালো ছায়া ধরনের কিছু আসছে।
কালো ছায় আসতেছে।
আসার পর সে আরো দৌড়াতে শুরু করে। তখন সে দৌড়াতে এক পর্যায়ে যে আপনার ওই যে ক্ষেতের মাঝে যে খুঁটি কোপা থাকে না, খুঁটি জায়গার মাপ মাপে খুঁটি কোপা থাকে, সেই খুঁটির সাথে সে একটা হোঁচট খায়, হোঁচট খায়া তো সে পড়ে দেয়। তো পড়ে দেয় ওখানে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পর তখন তার যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পাচ্ছে যে তার চারপাশে লোকজন জড়ো হওয়া। তো জড়ো হওয়ার পর সে বলতেছে যে সে যখন চেঞ্জ করে তখন সে কিন্তু একটা নদীর পারে, নদীর পারে। তখন সে বলতেছে যে সবাইকে দে আমি এখানে কেন, কয় আমরা তো সকালে নদীর ঘাটে পানি নিতে আসছি, তো দেখি তুমি এখানে অজ্ঞান অবস্থা করে আসো, তখন আমরা সবাই তোমাকে পানি টানি ঢেললা জ্ঞানে ঘুরেছি সুস্থ করছি। তখন বললো তুমি কই যাইবা, এমন ঘটনা সব ঘটনা খুলে বললো। খুলে বলার পর তারপর যে নদীর ওই পারে যে বাসে যাইবো খবর দিতে, সেই বাসাটা কিন্তু নদীর ওই পারে।
আচ্ছা আচ্ছা।
তারপর আপনার ওই যে দুই তিনজন লোক তার সাথে গেল নদীর ওই পার, এরপর যাওয়ার পর তারপর তাকে দিয়ে আসলো তাকে নিয়ে। তারপর সবাই বললো যে বাবাকে বললো যে ঠিক আছে সমস্যা নাই, সবাইকে নিয়ে যা আমরা আসতে আসি, বাস টাস সবকিছু কাপড় টাপড় কিনে নিয়ে আসতে আসি। তার সাথে বাবাকে বাবা গেল, যে বাড়িতে মরছে বাচ্চা সেই বাড়িতে গেল। তো যাওয়ার পর সে বাবার মামা ছিল, একটা মামা ছিল কবিরা, সেই কবিরা সে মামার কাছে গিয়ে বললো যে মামা এই ঘটনা। তার মামা শুনে বলে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখতেছি। তো এই কথা বলার পর সে একটা বাড়ির মধ্যে পানি নিছে, কবিরাস্ত তো বাড়ির মধ্যে পানি নিছে বড়। তো পানি নেওয়ার পর সে কি জানি করছে মন্ত্রণন্ত্র পড়ছে, পড়ার পর তখন সেই যে রাত্রে পাখি পরা যে পাঞ্জাবি পরা যে লোকটা দেখছিল সেই লোকটা চেহারা ভাইসা উঠছে ওই পানির মধ্যে। পানির মধ্যে ভাইসা ওঠার পর বাবার মামা বলতেছে কি হয়েছে ভাইনার সাথে এমন করলি কেন, কয় তোর ভাইনাকে আজকে মেরে ফেলতাম তোর ভাইনা খালি ভাগ্যের কারণে বেঁচে গেছে। এই কথা বল
তারপর মেরে ফেলতো কি জন্য,
কেন মেরে ফেলতো এই কথা বলো নাই, আজকে মেরে ফেলতাম শুধু ভাগ্যের কারণে বেঁচে গেছে। যে বললো যে আগুন আগুন ধরেছে না আগুনের কারণে কিন্তু বেঁচে গেছে।
আমি দেখলাম বিভিন্ন ভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, তাই না দোষ?
রাইট। তবে আমি ওভারঅল যেটা আমি বলতে চাই গল্পের, আমি স্টোরিটার ভেতরে ঢুকতে চাই না পুরোপুরি, কারণ হচ্ছে আমি ওনার যে প্রথমে তিনটা স্টোরি শুনেছিলাম তার মধ্যে আমার প্রথম দুইটা বেশ ভালো লেগেছে, লাস্ট ঘটনাটা এসে আমার কাছে কিছুটা অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। যাই হোক, ঘটনা যেটা ওনার বাবার সাথে ঘটেছে ওইটাই তো বলবে এবং আমরা ওইটাই শুনছি। শুধু একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, অনেক শ্রোতা হয়তো বলবে যে স্টোরি তো কি স্টোরি শোনাচ্ছে, তো আমাদেরকে অনেক ভাবে
আমার সবচেয়ে মানে আমি বুঝতে পারছি তুই কি বলতে চাচ্ছিস। সেই ক্ষেত্রে আমি আর একটু ক্লিয়ার করে বলি যে অনেকে এমন ভাবে কমেন্টটা থ্রো করে অ্যাজ ইফ গল্প তৈরি আমরা করি, তাই না? আসলে গল্প বলতে কিছু নেই, ঘটনাগুলো যার সাথে যখন ঘটে সে ঠিক সেভাবে এসে আমাদেরকে বলে ঘটনাগুলো, আমরা
এই জন্যই এই ঘটনাটা শ্রোতাদেরকে আমরা শোনাচ্ছি, তা না হলে কিন্তু আমরা সেই ঘটনাটা শোনাতাম না।
ওকে, তো আজকের মতো মনে হয় তাহলে এখানেই আমাদের গল্পের ইতি ঘটছে,
গল্পের ইতি ঘটছে যদি আমরা সেফলি এখান থেকে পৌঁছে যেতে পারি।
এক্স্যাক্টলি, যদি এখন কিছু ঘটে সেটা আমরা পরবর্তীতে। আচ্ছা, কোনো এক লিসনার আমার পেজে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনাদের সাথে যেটা হয় আপনারা শেয়ার করেন না কেন? একদম আমাদের প্রথম দিকে আমাদের কিন্তু কিছু মানে এমন এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমরা শেয়ার করতে পারিনি বা শেয়ার করতে চাইনি। তোর কি মনে হয় সুমন, শুড উই শেয়ার দ্যাট?
আমার মনে হয় হ্যাঁ, কিছু ঘটনা আছে যেগুলো জমা আছে আমাদের কাছে, কোন এক পর্বে আমি আর রেহান সেই অভিজ্ঞতার পুরো ঝুড়ি খুলে বসব। তবে কিছু ঘটনা আছে যেটা
আসলে
হয়তো বা কখনোই ডরের শ্রোতাদেরকে জানানো আমাদের পক্ষে সম্ভব না।
রাইট। এর মধ্যে কিছু আছে খুব পার্সোনাল কিছু ঘটনার ব্যাপার, যেমন আমরা একটি বাড়িতে ঢাকা শহরের ভেতরেই খুব নাম করা একটা এলাকায় একটা বাসায় একটা স্টোর রুমে আমরা একটা পর্ব ধারণ করেছিলাম, যেটা আমরা কখনোই আপনাদেরকে আসলে বলতে পারবো না যে বাসাটা কার, ওখানে কারা থাকে, কোন এলাকায়, কিছুই বলতে পারবো না।
তবে একটা ঘটনা তো বলতেই হবে, ওয়াই বন্ডবিল।
ওয়াই বন্ডবিল, রাইট। বন্ডবিলে কেন?
আসলে এই ঘটনাটা হচ্ছে যে এখানে আমরা এসেছি, গত পর্বে একজন আমাদের অতিথি ছিল যে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল, তো তার কাছ থেকেই আমরা এই জায়গাটার সন্ধান পেয়েছি। মূলত এই জায়গাটা হচ্ছে, আমরা যারা এখানে আছি এরা দেখতেই পাচ্ছি পুরো হাইওয়ের পাশে নীরব একটা জায়গা, পাশে কবরস্থান রয়েছে। ঘটনা হচ্ছে এখানে রাতের বেলা কখনোই গাড়ির যাত্রীরা নামতে পারে না, বিশেষ করে ড্রাইভাররা কখনোই নামাবে না এখানে। শুধু এই ভৌতিক ঘটনাই না, এখানে এইটা যে এই চুয়াডাঙ্গা এলাকা রয়েছে এখানে অন্যান্য কিছু ঝামেলাও রয়েছে, চোর ডাকাতের কিছু ঝামেলা রয়েছে,
ধরনের কিছু মানুষ রিলেটেড ভয়ের ব্যাপারও আছে। বাট আমরা মূলত এখানে আসার যে কারণটা সেটা হচ্ছে এই বন্ডবিল গেট, এটা এই এলাকার মধ্যে আশেপাশে যারা থাকে আলমডাঙ্গা এলাকায় যারা থাকে তারা খুব ভালোভাবে মেনে চলে যে এখানটাতে আসা যাবে না, এখানে রাত্রে স্টে করা যাবে না,
যাবে না। এবং ঘটনা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কিছু এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখেছে, বিশেষ করে কয়েকটা ঘটনার কথা আমরা শুনেছি যার জন্য আমাদের এখানে আসা। আমরা শুনেছি বেশ অনেকদিন আগের ঘটনা, একজন এই ঘটনাটার সে প্রত্যক্ষদর্শী, এবং এই ঘটনাটা আরো কি বিস্তারিত আছে হয়তোবা সম্ভব হলে কোনো এক পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই। ঘটনাটা হয়েছে এই লোক একদিন রাতের বেলা এই রাস্তাটা দিয়ে কবরের পাশটা দিয়ে যেখানে আমরা বসছি তার একটু সামনে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছিল খুব গভীর রাতে। তো সে যখন এটার কাছাকাছি আসছে হঠাৎ করে দেখে কিছু মানে মানুষ হয়তো শুয়ে আছে এখানে। তো আরো একটু কাছে যখন সে এগিয়ে আসলো তখন বুঝলো যে না এটা মানুষ না, নিথর কোনো কিছু, সামথিং লাইক দ্যাট, লাশ কিছু একটা হয়তো বা পড়ে আছে। কিন্তু সে একবার চেষ্টা করলো যে পিছিয়ে যাবে কিন্তু তাকে এই জায়গা ছাড়া যাওয়ার উপায় না। তো বাধ্য হয়ে সে আবার খুব সাহস নিয়ে সামনে এগিয়ে এসছে এবং যতই সে এগিয়ে সামনে এসছে লাশের সংখ্যা ততই বেড়ে গেছে। এবং একটা পর্যায়ে এই লোকটাকে পরের দিন সকালবেলা মানুষ এইখানেই অনেকটা অর্ধমৃত অবস্থায় পেয়েছে। তো এটা নিয়ে আরো বিশাল একটা ঘটনা আছে, তো এটা আমরা আপাতত আর রিভিল করছি না। যদি সম্ভব হয় এই ঘটনাটা কোনো এক এপিসোডে
একটা মনে পড়ে গেল, আই অলওয়েজ ওয়ান্টেড টু শেয়ার, সেটা হচ্ছে যে হাইওয়েজ আর রিয়েলি মিস্ট্রিয়াস। হাইওয়ে গুলোর মধ্যে অনেক সময় অনেক কিছু দেখা যায়, স্পেশালি আপনারা যদি কেউ দেখে থাকেন মুভিটা টেক্সাস চেইনসো ম্যাসাকার নামে একটা মুভি আছে, সেই মুভিতে থ্রুতে আমরা জানতে পেরেছি যে আমেরিকার টেক্সাসের এক হাইওয়েতে একটা ফ্যামিলি আছে যারা ওই এলাকার অন্তত একদিকে 40 মাইল এবং আরেকদিকে 40 মাইল টোটালি খালি, মাঝখানে একটা গ্যাস স্টেশন এবং একটা পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশনের মূল যে থাকে তাকে ওরা বলে শেরিফ। তো সেই শেরিফ ওই বাসায় থাকা যারা ছিল সবাই মোটামুটি একই পরিবারের সদস্য এবং ওই হাইওয়েতে 1969 থেকে 1973 পর্যন্ত 67 জনকে খুন করেছে ওই ফ্যামিলিটা, যারা গ্যাস নিতে এসেছে বা পুলিশে কমপ্লেন করতে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেই খুনগুলো তারা করেছে অন্য কোনো কারণে না, সেই মানুষগুলোকে তারা রান্না করে খেত, এক টোটাল ফ্যামিলি।
এবং এই টেক্সাস নিয়ে আরো অনেক ধরনের মুভি আছে যেগুলো দেখলে এই ধরনের ব্রুটাল বিষয়গুলো খুবই আছে।
আর আমি বলবো যারা যাদের হার্ট দুর্বল না তারা টেক্সাস চেইনসো ম্যাসাকার এই মুভিটা অবশ্যই দেখবেন।
প্লিজ আমি রিকোয়েস্ট করবো হার্ট দুর্বল হলে দেখবেন না, কারণ এই মুভিগুলো আসলেই
সবার জন্য নেয়ার মতো।
তো আজকের মতো আমাদের আর স্পেশাল হয়তো আপনারা আর নিতে পারবেন না,
রাইট? না পারাই বেটার, আমাদের এখন মনে হয় চলে যাওয়াই উচিত। এমনিতেও আমরা যে জায়গাটায় আছি সেখানে এত রাতে এতক্ষণ
অ্যালাউ করা হবে না,
রাইট?
তো প্লিজ আমরা আজকের মতো চল, সবাই চলেন, আমরা সবাই উঠে পড়ি।
ওকে দাঁড়া, উচিত তাহলে তোমাকে দিতে ফেলে দিতে নট ফিয়ার ডাস এক্সিস্ট
নর মানে ভয়।
গা শিউরে ওঠার মতো দুনিয়াতে অনেক কিছুই ঘটছে আমাদের প্রতিনিয়ত। আমরা ফেসবুকের ওয়ালে যদি চোখ রাখি আমরা এমন সব ভিডিও দেখি যেসব ভিডিও আমাদের কল্পকাহিনীকেও হার মানায়। মানুষ হয়ে মানুষকে জবাই করা, মানুষ হয়ে মানুষের অন্যায় করা এবং আমাদের প্রাত্যহিক জীবনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে। মৃত্যুকে আমরা প্রতিনিয়তই আলিঙ্গন করছি। আমাদের এই প্রাত্যহিক জীবনে ভয়ের এবং বাস্তবতার দুটো জিনিসের মধ্যে বিভেদ টানা, আলাদা করে দেখা এবং দুটো জিনিসকে আলাদা করে উপলব্ধি করার সুযোগ হয়তোবা খুবই কম। কিন্তু মানুষ ভয় পেতে ভালোবাসে। ঠিক ভালোবাসে শব্দটা বললে ভুল হবে, মানুষ স্বভাবজাতভাবেই ভয় পেতে চায়। সৃষ্টির আদি থেকে শুরু করে এখন পর্যন্ত কিংবা অনাদিকাল পর্যন্ত মানুষের মধ্যে ভয়ের যে বোধ সেটা একেবারেই টিকে আছে এবং কোনোভাবেই এটা হারিয়ে যায়নি। দেখবেন দেখবেন কোথায় যখন একটা দুর্ঘটনা ঘটে একজন মানুষ দুর্ঘটনা কবলিত হয় বাকি মানুষ ভয়ে পালিয়ে যায়। যারা সচেতন থাকে তারা ভয়ের কারণেই সচেতন থাকেন। ভয়ের সাথে মানুষের দৈনন্দিন জীবনে চলার, ভালো থাকার একটা অদ্ভুত সমীকরণ বৈজ্ঞানিকরা এভাবে দাঁড় করান। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু বিষয় আছে যা কোনোভাবেই আমি যুক্তি দিয়ে বিচার করতে পারি না। এই যেমন ধরুন অন্ধকারের মধ্যে কিংবা আজকের ডরের এনভায়রনমেন্টের মধ্যে যারা পুরো বিষয়টি শুনলেন তারা হঠাৎ করে এরকম ঘটনার মুখোমুখি যদি হন আপনাদের বন্ধুদেরকে বললেও হয়তো তারা বিশ্বাস করবে না, কিন্তু আপনার জীবনে ঘটেছে বলেই এটা চরম সত্য। এই ভয়ের আবেদন সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা
যুক্তির ঊর্ধ্বে উঠে সেই ভয়ের অনুভূতিকে আমরা আপনার মাঝে স্থাপন করতে চাই। আমাদের এই অনুষ্ঠানটি কোনোভাবেই বৈজ্ঞানিক যুক্তি নির্ভর কোনো অনুষ্ঠান নয়। আমরা শুধু মনের ভেতরের ভয়টাকে একটু অন্যভাবে ছোঁয়া দিতে চাই। এই জন্যই আমরা আপনাদের জায়গাটি থেকে বলে থাকি, ডর মানে ভয়। আগামী বৃহস্পতিবার আগাম আমন্ত্রণ ঠিক রাত 11:20 আরো একটি হন্টেড প্লেস থেকে আপনাদেরকে জানাবো আরো অজানা সব কাহিনী। ভালো থাকুন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.